This track was downloaded from FusionBD.com.
The Echo presents Guasha.
শুরু হয়েছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, এবং সেই ইম্পসিবল আনন্দ নিয়ে মজা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এপিসোড রেডি এফএম 89.2। আর প্রথম ঘন্টা শুনবো আমরা প্রতিবারের মতো একটি গল্প। আজকে যে গল্পটি রয়েছে তার নাম হচ্ছে রাক্ষসে ক্ষুধা, লিখেছেন অনিশ দাস অপু। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার, আর অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আরো সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে আপনাকে *222*#, আরো যাতে ভিজিট করতে হবে facebook.com/airtelbaze। আর আমার সঙ্গে বেশ কিছু বন্ধু আছে, কিন্তু এখন তাদের এসএমএস পড়ছি না, সময় হাতে খুব কম। এখন আমরা এই গল্পটির অর্থাৎ রাক্ষসে ক্ষুধার গল্পটির প্রথম অংশটুকু শুনবো, পরে শোনাচ্ছি সেতু, তারপরে ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাবো পরের পর্বে, তারপরে আবারও ফিরে আসছি শারমিন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় সঙ্গেই থাকবেন। লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221।
দুটো চকচকে বাদামি ক্যাপসুল গিরে ফেললো মনরো, তাকালো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে, হাসলো। আজকাল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসতে পছন্দ করে মনরো। তার দাঁতগুলো এখন ধবধবে সাদা। 10 বছর বয়স থেকে প্রতি বছর 3 মাস দাঁতের ডাক্তারের চেম্বারে যাতায়াত করে তার রেগুলেশন রুটিন হয়ে গিয়েছে। এখন তার দাঁতে কোনো সমস্যা নেই, সমান মসৃণ চৌকোনো দাঁতগুলো হীরের মতো ঝকঝক করছে। এক কদম পিছিয়ে এলো মন্ত্র, কোনই ঘষা খেলো বাথরুমের বিদ্যুৎ বাতির সুইচে, মাথার উপরে বাতিটি নিভে গেল। তবে মনরো আধারেও দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছে সবকিছু। ওর জীবনে এটা আরেকটা চমকপ্রদ ঘটনা। ওর আশ্চর্য নৈশ দৃষ্টি, ক্যাপসুল গুলো খাওয়ার পর থেকে মনরোর জীবনের অভূতপূর্ব সব পরিবর্তন ঘটে চলেছে। সবচেয়ে পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসে। যে মনরোর একসময় খাবার দেখলেই গা গোলাতো, এখন তার খিদে বেড়ে গেছে বহুগুণ। বোর্ডিং হাউসের ডাইনিং রুমে ঢুকলো মনরো, তার টেবিলটা যথারীতি খালি, অথচ মাসখানেক আগেও টেবিলটা খালি পেত না সে। আজকাল সে নিঃশব্দেই খাওয়া সারে তার দিকে আর চোখে তাকিয়ে থাকা অন্য ভাড়াটেদের দৃষ্টি অগ্রাহ্য করে, তারপর বেরিয়ে যায় ঘর থেকে। ওর একটু এক্সারসাইজ করা দরকার। হ্যাটখানা মাথায় চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো মনরো। রাস্তায় নেমে সে বুক ভরে দম নিল, ঠান্ডা বাতাস ঝাপটা দিল পিঠে, হাঁটা ধরলো মনরো। শহরের শেষ প্রান্তে আসার পরে শুরু করলো দৌড়, বিরামহীন 3 ঘন্টা দৌড়ালো সে। সামান্য ক্লান্ত বোধ করছে, এবার বাড়ির ফিরতি পথ ধরলো মনরো। রাস্তার পাশে একটা লাঞ্চ বারে আটকে গেল নজর, কাউন্টারের সামনে রাখা একটা চুলে বসে পড়ল, আর একটা চুলে পড়ে থাকা খবরের কাগজটা সে তুলে নিল, পড়তে শুরু করলো। মনোযোগে ছেদ পড়ল কাউন্টার ম্যানের কণ্ঠে,
শুনুন মিস্টার, আমি জানি না আপনি কে বা কি, তবে আপনি যেই হন না কেন এখান থেকে উঠে পড়ুন। কোনো বিল্ডিংটাকে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ চলে গেছে, অথচ অন্ধকারে বসে আপনি কিনা পেপার পড়ছেন, ছোড়েন তো মিয়া।
মনোরু কাঁধ ঝাঁকালো, বের হয়ে গেল সেখান থেকে, আবার হাঁটতে লাগলো। রাতের বেলা এই হাঁটাহাঁটি নতুন কিছু নয়। কিছুদিন আগে যখন ও ছিল নিতান্তই রোগা পটকা বেঁটে ক্ষুদে একটা মানুষ, তখনও সান্ধ্য ভ্রমণ করত, হাঁটত যাতে ক্লান্ত হয়ে ঘুম আসে, আর হাঁটাহাঁটি করতে গিয়ে লোকটার সঙ্গে ওর পরিচয়। বসন্তের শেষের দিকে এক রাতের ঘটনা ছিল ওটা। মনোরো হাঁটতে হাঁটতে একটা অচেনা রাস্তায় চলে আসলো, এমন সময় ধোঁয়া চোখে পড়ল। একটা বাড়ির সামান্য খোলা একটা দরজা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ড্রিলের ট্রেনিং নেওয়া মনোরোর চোখে প্রথমেই রাস্তায় ফায়ার অ্যালার্ম বক্স খুঁজল। তারপর পুলিশের সন্ধান করলো, এরপর পথচারীর খোঁজ করলো, কিন্তু কিছু বা কাউকে চোখে পড়লো না। বুক ভরে শ্বাস নিল মনোরো, দরজা ঠেলে ঢুকে পড়লো ভেতরে। বাড়ির একটি মাত্র ঘর, আর ধোঁয়ার পাতলা একটা রেখা উঠেছে এই ঘর থেকে। ঘরের মাঝখানে তিন ঠ্যাংয়া টেবিলের উপর রাখা পিতলের একটা পাত্র থেকে ধোঁয়াটা বের হচ্ছে। ধোঁয়ার সামনে মনোরোর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ক্ষুদ্রাকায় বাঁকা পায়ের একটা মানুষ। তার পরনের আলখাল্লার নিচের অংশ মাটিতে লুটাচ্ছে। বেটে লোকটি মনোরোর দিকে ফিরেও তাকালো না, ইশারায় দেয়ালে ঠেস দেয়া কাউচে বসতে বলল। কাউচের কিনারায় বসলো মনোরো। পিতলের পাত্র থেকে লক লকে অগ্নিশিখা জ্বলে উঠছে, মাঝে মাঝে আলোকিত করে তুলছে ঘর। ক্ষুদ্রাকায় মানুষটির আলখেল্লায় সোনার কাজ করা কারুকাজ ঝলমল করে উঠছে। আলখেল্লায় চাঁদ, ছাগল সহ অচেনা ছোট ছোট কিছু জন্তুর ছবি। বেটে মানুষটি ঘুরল, তুমি এসেছো বলে আমি খুশি হয়েছি, খুবই খুশি। ভেবেছিলাম কেউই বুঝে আসবে না। মনোরো হা করে তাকিয়ে থাকলো লোকটির দিকে। লোকটি হাত ঝাড়া দিতেই তার হাতে যেন ভোজবাজির মতো উদয় হলো একটা ছোট প্যাডের কাগজ এবং পেন্সিল। সে পেন্সিলে কি যেন লিখলো, তারপর বলল, ভিটামিন বি নার্ভের জন্য খুবই চমৎকার, তোমার কি কি অসুবিধা আমাকে বলতো। মনোরো একটু ভেবে নিল, সে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার খিদে বলে কিছু নেই, বলল সে, রাতে আমার ঘুমও আসে না, আমার দাঁতের অবস্থা জঘন্য, ছেলেবেলা একবার রিকেট হয়েছিল আমার, তারপর থেকে এই শরীরের হাড়গোড় তুলোর মতো নরম। বেশ, হাতে হাত ঘষলো ক্ষুদ্রকায় মানুষটি, তোমার লাগবে পুরো ভিটামিন বি কমপ্লেক্স, সেই সঙ্গে অন্যান্য ভিটামিনের প্রয়োজন আছে, শুধুই ভিটামিন, কোনো তন্ত্রমন্ত্রের দরকার নেই। এখন সব ওং বং চং মন্ত্রের যুগগুলো ফুরিয়ে গিয়েছে, ভিটামিন ক্যাপসুল খেলেই সমস্ত রোগ সেরে যাবে তোমার, আর সবগুলোই খেতে হবে। ভাগ্যিস যে নিয়তি তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ছোট্ট হাতটি থেকে অদৃশ্য হয়ে গেল প্যান্ট। সেখানে উদয় হলো গাঢ় রঙের বাদামে একটি বোতল। বোতলটি মনোরোর দিকে এগিয়ে দিল সে। মনোরোকে দ্বিধাগ্রস্ত দেখাল, এটা নাও। হাসছে ক্ষুদ্র মানুষটি। ওষুধের দোকানে কোটি টাকা দিলেও এ জিনিস মিলবে না। অত্যন্ত উঁচু মানের ওষুধ এগুলো। মাই গড, তুমি কখন কল্পনাও করতে পারো না যে কি দারুণ একটা ওষুধ তোমাকে দিচ্ছি। না, পয়সার প্রয়োজন নেই। আমার তরফ থেকে এটা তোমার জন্য একটা উপহার মাত্র। তবে তোমাকে একেবারে শুধু শুধু দিচ্ছি না, একটা বিষয় প্রমাণ করা দরকার আমার। তোমাকে দিয়ে যে বিষয়টি প্রমাণ করতে চাই, ক্যাপসুল গুলো ফুটে গেলে আবার এসো, মাগনাই দিয়ে দেব। মনোরোর হাতে বাদামি বোতল, তাকে হতবুদ্ধি লাগছে। রাস্তায় একা দাঁড়িয়ে আছে ও, অথচ একটু আগেও একটা ঘরে ছিল মনোরো। ধোঁয়া উঠতে দেখেছে, কিন্তু সত্যি কি ধোঁয়া দেখেছে ও? কুয়াশা পাক খাচ্ছে রাস্তায়, কুয়াশাকে ধোঁয়া ভাবে দিত আবার। আর বাড়িটাই বা গেল কোথায়? পুরোটাই যদি ওর অনুর্বর মস্তিষ্কের কল্পনা হয়ে থাকে, তাহলে হাতে ক্যাপসুলের বোতল এলো কোথেকে? বোতলটা নিয়ে ফিরে এলো বোটিং হাউসে। নিজের ঘরে ঢুকলো মনোরো, মুঠোয় শক্ত করে ধরা বাদামি বোতল। সাবধানে আটকে দিল দরজা, কাপড় খুলতে লাগলো। শার্ট খুলতেই শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল ওকে। নাকের ভেতরে সুরসুর করে উঠল। হাসি দিল মনোরো, হাসির সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মাথা ব্যথা। বোতলের দিকে তাকালো, বোতলের গায়ে একটি লেবেল লাগালো। লেবেলে লেখা, এখনই দুটো ক্যাপসুল খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো। বোতলের ক্যাপ খুললো মনোরো, তালুতে ফেললো দুটো চকচকে ছোট ক্যাপসুল। এক ঝোঁক পানি দিয়ে পেটে চালান করে দিল ক্যাপসুল জোড়া। তারপর শুয়ে পড়লো বিছানায়। শুয়ে শুয়ে কল্পনা করলো পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতে চলে এসেছে, এবং সে ইচ্ছে করলেই যে কাউকে বিদ্যুৎ স্পৃষ্ট করে মেরে ফেলতে পারছে। এবং মেরিলিন মনোরোর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। গত রাতটাও যার প্রায় বিনিদ্র কেটেছে, সেই মনোরো আজ বালিশে মাথা ঠেকানোর এক মিনিটের মধ্যে তলিয়ে গেল গভীর ঘুমে। পরদিন সকাল আটটায় তার ঘুম ভাঙল। সাধারণত ঘুম ভাঙার পরেই তার মেজাজটা খারাপ হয়, কারণ তার সর্দিতে বোঝা না এক দেশে নিঃশ্বাস নিতে পারে না। তবে আজ কি আশ্চর্য, নিঃশ্বাস নিতে মোটেই কষ্ট হচ্ছে না তার, নাকি একটুও সর্দি নেই, মাথাটাও ঝিমঝিম করছে না। ড্রেসারের উপরে রাখা বোতলে তার চোখ গেল। লেভেলটা আছে এখনো, তবে নতুন লেখা ফুটে আছে ওতে, দেখলে তো। আরো ক্যাপসুল প্রয়োজন হবার আগ পর্যন্ত অপেক্ষা কর। বোতলটা উল্টে পাল্টে ভালো করে দেখল সে। বোতলের গায়ে কোথাও নির্মাতা বা প্রতিষ্ঠান কিংবা এতে কি ধরনের ওষুধ আছে তা সম্পর্কে কিছুই লেখা নেই। গোসল সেরে নিল মনোরো, কাপড় পরে নেমে এলো নিচে ডাইনিং রুমে নাস্তা খেতে। নাস্তায় সে শুধু দুটো শুকনো আলু বোখারা খায়, আর কিছু না। আলু বোখারা দুটো দ্রুত সাবার করে ফেলল মনোরম। এমন সময় প্লেটে গরম বিস্কিট নিয়ে হাজির হলেন বাড়িওয়ালি মিসেস হেঞ্চ। একটু ইতস্তত করে বাড়িওয়ালির কাছে বিস্কুট খেতে চাইল মনোরম। কেন মিস্টার ফিদারস্টোন হাগ, বললেন মিসেস হেঞ্চ, বিস্কিট আপনার পেটে যে সহ্য হবে না তা তো জানেন, জেনে শুনে বিষ পান করতে চাইছেন যে ব্যাপার কি? মিসেস হেঞ্চ গলায় গাম্ভীর্য ফোটালো মনের। সারাদিন যে মানুষটিকে কাজে ব্যস্ত থাকতে হয় তা শুধু দুটো শুকনো আলু বোখারা খেলে চলে না, সে পরপর দুটো বিস্কিট খেল, তারপরে একে একে পেটে চালান করলো আপেল কলা এবং এক জোড়া বেকন।
শুনবো গল্পের দ্বিতীয় পর্ব।
দিনটি কেটে যেতে লাগলো দ্রুত, বেশ চমৎকার একটা দিন। জর্ডান অপটিক্যাল কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার জর্ডান মনোরোর কাজের গতি বেশ প্রশংসা করলেন। সে অত্যন্ত দ্রুত তৈরি করে ফেলল বুক কিপিং শিট। মনোরো লক্ষ্য করল মিস্টার জর্ডানের সেক্রেটারি গ্লোরিয়া রিঙ্গল, যে কিনা মনোরোর দিকে ভুলেও তাকায় না, আজ বেশ কয়েকবার তাকে ফিরে দেখল। ওই রাতে ঘুমাবার আগে বোতলের লেবেল পড়ল মনোরো, লেবেলে লেখা, তুমি কি ক্লান্ত এবং তোমার কর্মক্ষমতা কি হ্রাস পেয়েছে? অন্যরা যখন সেরা চাকরি এবং সুন্দরী মেয়েগুলোকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে, তুমি কি তখনও বোকার মতো মাটিতে পায়ের নখ খুঁজছো? তোমাকে আর হতাশ হতে হবে না মনোরো, যাও এক্ষুনি দুটো ক্যাপসুল খেয়ে ফেলো। মনোরো দুটো ক্যাপসুল কিনল। সকাল, রোদ চমকাচ্ছে সূর্য। মনোরো লাফ মেরে নামলো বিছানা থেকে, হাত পা টান টান করে ভরাট গলায় গান ধরল। শেভ করার সময় লক্ষ্য করলো তার দাড়ি আগের চেয়ে ঘন হয়ে উঠেছে, ত্বকের রঙে সোনালি ছাপ, আর তার চোখ, আহ কি অন্তর ভেদি চাউনি চোখ। সে কোথায় যেন পড়েছে ড্রাইভাররা কাঁচা গাজর খায় যাতে রাতের অন্ধকারে গাড়ি চালাতে সমস্যা না হয়। কাল রাতে মনোরো লক্ষ্য করেছে যে অন্ধকারেও খবরের কাগজের বিজ্ঞাপনের বড় বড় লেখাগুলো পড়তে পারছে। সত্যি দিন দিন দারুণ উন্নতি হচ্ছে তার। সে নাস্তা সারল পাঁচটি বিস্কিট এবং তিনটি ডিম দিয়ে। লক্ষ্য করলো কৌতূহল নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন মিসেস হেঞ্চ। অফিসে মনোরো অ্যাকাউন্টিং চার্টের সকল কাজ সারল অত্যন্ত দক্ষতার সাথে। 10:30 নাগাদ ওর আবার খিদে পেল। লাঞ্চ কাউন্টারে গিয়ে বসলো এক গ্লাস দুধ খেতে। পাশের টুলটা দখল করলো গ্লোরিয়া রিঙ্গল। মিস রিঙ্গলকে মনে মনে ভালোবাসে মনোরো, যদিও সাহস করে কথাটা প্রকাশ করা হয়নি কখনো। মনোরো মিস রিঙ্গলের দিকে হাসি মুখে ফিরল। গ্লোরিয়া, প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল সে, আজ রাতে আমার সঙ্গে ডিনার করবে? কেন নয় মিস্টার ফিদারস্টোন হাক, হাসি ফিরিয়ে দিল সুন্দরী গ্লোরিয়া। আপনার সঙ্গে আমি ডিনার উপভোগ করব, বলুন কোথায় যাবেন? মনোরো তিনটার সময় বেরোলো অফিস থেকে, বাড়ি গিয়ে দেখবে বোতলের লেবেলে কি নির্দেশ আছে। মনোরো দেখলো ওতে লেখা, ওহ বয়, গ্লোরিয়ার সঙ্গে ডেট, তিনটা ক্যাপসুল খাও। ও বয়, সন্ধ্যাটা কাটলো চমৎকার। মনোর এবং গ্লোরিয়ার যেন জন্মই হয়েছে একে অন্যের জন্য। ওদের রুচিবোধ কি অপূর্ব মেল। ওরা একই বিষয় নিয়ে হেসে কুটিপাটি হলো। অফিসের লোকজন সম্পর্কে দুজনের ধারণায় কোনো ব্যবধান নেই। দুজনে যে অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে টনসিল। গ্লোরিয়া ক্ষুধার্ত মানুষ পছন্দ করে, আর মনোরও তার খিদে মেটানোর জন্য সর্বোত্তম পুরুষ। কিন্তু আজ রাতে টেনশন বোধ করছে মনোরো। লাঞ্চ ওয়াগনের লোকটার বাড়িতে মেজাজ বিগড়ে যায়নি ওর, বরং ভয় লাগছে। সবাই জানে ভিটামিন এ চোখের দৃষ্টি বৃদ্ধি করে, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। মনোরো অন্ধকারে হাঁটছে, রাস্তার নুড়িপাথর লাঠি কষাচ্ছে। নুড়িপাথর, কাগজের টুকরো, ছোটখাটো এসব জিনিস আধারেও আশ্চর্য পরিষ্কার দেখতে পায় সে। হঠাৎ ওর চোখের সামনে ধোঁয়া উঠতে লাগল, তারপর হাজির হয়ে গেল হুড়কোবিহীন একটি দরজা, খুলে গেল কপাট। ক্ষুদ্রকায় একটি মানুষের পরিচিত শারীরিক কাঠামো ফুটে উঠল। পিতলের একটি পাত্রের সামনে দাঁড়িয়ে আছে সে। পাত্রের নিচে ভিকে ভিকে আগুন জ্বলছে। সরাসরি কাজের কথা চলে এলো মনেরও। দেখুন মিস্টার, আমি চাই না আপনি আমাকে অকৃতজ্ঞ ভাবুন। আমি জানি আপনি আপনার ইয়ে নিয়ে খুব ব্যস্ত আছেন, তবে হলো কি, আমি মোটেও ব্যস্ত নই, ফুর্তির গলায় বলল ভিতরে। তোমাকে সাহায্য করবো সানন্দে, দেখতেই পাচ্ছ এটা একটা অসাধারণ নতুন প্রজেক্ট। জাদুবিদ্যায় রীতিমতো বিপ্লব ঘটাতে চলেছি আমরা। গত 50 মিলিয়ন বছরেও ওরা কিচ্ছু শিখতে পারেনি, এখনো থোর বড়ি খাড়া এবং খাড়া বড়ি থোর টাইপের ম্যাজিকের জগতে পড়ে আছে। না, আমাদের সংস্কার সাধন করতেই হবে, আর ভিটামিন দিয়ে আমি আমার গবেষণা শুরু করেছি। এ ভিটামিন দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য, বি ভিটামিন নার্ভের শক্তি বাড়ায়, সি ভিটামিন ব্যবহারে সেরে যায় দাঁতের সমস্ত ক্ষত, ডি ভিটামিন মজবুত করে তোলে শরীরের হাড়, আর বাকিগুলোর কথা তো তুমি জানোই। তুমি ভিটামিন নিতে এসেছো, নিয়ে যাও। একদিন বিশ্বের প্রতিটি স্কুল ছাত্র তোমাকে ভিটামিনের জাদুর অগ্রদূত হিসেবে জানবে। কিন্তু দেখুন, মরিয়া গলায় বলল মনোরো, আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি, যে কারণে লোকজনের চোখে পড়ছি আমি। অন্ধকারে সবকিছু দেখার খায়েশ আমার নেই, জাদুকর হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ভিটামিন এটা আমার ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া যায় কি? মনোরোর মনে হলো লোকটা যেন রাগে তার ক্ষুদে মুঠো পাকিয়েছে। সেক্ষেত্রে বলল বামুন জাদুকর, আমি ভিটামিন এ বাদ দিয়ে অন্য ভিটামিন গুলোর ডোজ বাড়িয়ে দিচ্ছি, তবে দুশ্চিন্তার কিছু নেই। নতুন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাও। আবার শূন্য থেকে উদয় হলো বোতল, এবং সুখে মানুষ হও। আবার রাস্তায় একা মনোরো ডানে বামে তাকাল, খুদে মানুষ কিংবা বাড়ি কিছুই চোখে পড়ল না। ঘন হয়ে উঠছে কুয়াশা, মনোরো দ্রুত পা চালালো, নিজের রাস্তায় ফিরে দ্রুত সিঁড়ি বেয়ে উঠেল উপরে, ঢুকলো ঘরে। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে শুয়ে পড়ল বিছানায়। তবে তার আগে দুটো ক্যাপসুল খেয়ে নিতে ভুলল না। ওই সপ্তাহ শেষের দিকে ভিটামিন পিলের নিয়মিত ডায়েট চালিয়ে যাওয়ার পরে মনোরো সিদ্ধান্ত নিল, গ্লোরিয়ার সঙ্গে তার এঙ্গেজমেন্ট দ্রুত সেরে ফেলা দরকার। গ্লোরিয়া লোকজনকে বলে বেড়াতে লাগলো, প্রথম প্রথম মনোরোকে সে পাত্তা না দিলেও আজকাল সে মনোরো ছাড়া কিছুই বোঝে না। মনোরো সবকিছুই তার ভালো লাগে, তার আচার আচরণ খিদে সবকিছুই। শুক্রবারটা শুরু হলো বাজে ভাবে। মিসেস হ্যান্স মনোরোকে পরিষ্কার বলে দিলেন, মনোরো তাকে যে ভাড়া দেয় তা দিয়ে তার রাক্ষসের খিদা মেটানো সম্ভব নয়। মনোরোর জন্য খাবার কিনতে কিনতে তিনি নাকি ফতুর হয়ে যাচ্ছেন, হয় মনোরোকে ভাড়া বাড়ি দিতে হবে নতুবা ছাড়তে হবে ঘর। মনোরো আশ্বাস দিল ব্যাপারটি ভেবে দেখবে। সেদিন বিকেলে প্রচন্ড খিদে পেতে লাগলো মনোরোর, সে প্রতি 5 মিনিট অন্তর লাঞ্চ কাউন্টারে গেল। গ্লোরিয়া তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে, দেখেও না দেখার ভান করল। এমন খিদে জীবনেও লাগেনি তার। সন্ধ্যাবেলা পেটে খিদের আগুন নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো মনোরো। রেস্টুরেন্টে প্রায় সমস্ত খাবার সে একাই সাবার করলো। গ্লোরিয়ার অন্ধকার মুখে আরো আধার ঘনালো। সে মনোরোকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরল, তবে পথে প্রেমিকের সঙ্গে একটি কথাও বলল না, ঘরে ঢুকেই কিচেনে ছুটল মনোরো। চোখের পলকে এক বক্স বিস্কিট শেষ করল সে, গিলল এক বোতল কেচাপ, কিন্তু এখনো অতৃপ্ত মনোরো ফিরে এলো লিভিং রুমে। অপূর্ব সুন্দর একটা নীল পোশাক পরে কাউচে আছোয়া হয়ে বসে আছে গ্লোরিয়া। এত সুন্দর যে যে কেউ ওকে দেখলে খিদের কথা ভুলে যাবে। ডার্লিং বলল সে, তোমার ঠোঁট যেন পাকা টসটসে লাল বেরি, তোমার গায়ের ত্বক পিচ ফলের মতো জল জল করছে, আর তোমার দুধ সাদা ঘাড় আমাকে মাখনের কথা মনে করিয়ে দিচ্ছে। আর বলতে পারল না মনোরো। খুবই দুঃখজনক ঘটনা, এ নিয়ে কমপক্ষে 100 বার কথাটা পুনরাবৃত্তি করলেন মিসেস হেঞ্জ। ছেলেটা মনের খুব কষ্ট পেয়েছে, মেয়েটা চলে যাওয়ার পর থেকে ছেলেটা বেদনায় শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা কখনো ছিল না। সবকিছুর প্রতি সে যেন আগ্রহ হারিয়ে ফেলছে, এমনকি এখন ওষুধও খাচ্ছে না। যদি ওষুধ খেয়ে ওর উপকারী হচ্ছিল, মনোরোর সমস্ত ওষুধ ফেলে দিয়েছে জানালা দিয়ে, আবার আগের মতো না খাওয়া রোগে ধরেছে ওকে। ওরা মেয়েটার কোনোই খোঁজ পায়নি। মেয়েটা কি কার সঙ্গে ভেগে গেল নাকি এমনি এমনি অদৃশ্য হয়ে গেল, কেউ ওর খোঁজ পায়নি, বললেন মিসেস হ্যান্স। চেহারা করুণ করে ডানে ভাবে মাথা নাড়লেন, সে স্রেফ হাওয়া হয়ে গেছে।
আমার সঙ্গে আছে বেশ কিছু বন্ধু যারা আমাকে লিখেছে, জয় লিখেছে মিরপুর থেকে, আপু তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে, তোমার কি কোনো ফেসবুক পেজ আছে? হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে, যেটা আর যে শারমিন দিয়ে সার্চ দিলে একটা নাম 70-80টা পাবে, সেখানে একটাই আমার আসল আইডি, এবং তার বন্ধু সংখ্যা হচ্ছে 3,16,000 সেটাই হচ্ছে আমার একমাত্র অরিজিনাল আইডি, ফেসবুক আইডি। আর অন্য যেগুলো আছে সেগুলো সব ফেক। বাদল দাস কুমিরা থেকে লিখেছে, শুনছি ভালো লাগছে। এম এ তালহা বগুড়া থেকে লিখেছে, আপু কেমন আছেন? বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন আগামীতে তারা যেন আরো ভালো করে। থ্যাংকস ফর রিড মাই এস এম এস। অবশ্যই তারা ভালো করবে, আমরা অলরেডি সিরিজ জিতে গেছি, কিন্তু পরশুদিন যে খেলাটি রয়েছে সেই খেলাটাও আমরা জিতব আশা করছি। আশা করছি মানে কি, আমি খুবই কনফিডেন্ট। আর আমিনুল লিখেছে, ঢাকা থেকে আজকের কুয়াশাটা নাইস। আপু আমি প্রথম গল্প শুনছি তালহা বাড্ডা থেকে। এশা লিখেছে, আই লাভ কুয়াশা আপু, আমি গল্প পাঠাতে চাই, নিয়মটা বলবে প্লিজ? ছোট গল্প বড় গল্প দুটো পেজের পেজটা কত বলে দাও। ছোট গল্প হলে যেটা শুনলে একটু আগে সেতু পড়ে শোনালো আমাদের, 30 মিনিট মতন প্রথম ঘন্টার গল্পটা হয়, 28 থেকে 30 মিনিট। তো সেই ক্ষেত্রে খুব বড় গল্প লাগবে না, কিন্তু তুমি যদি চাও যে আমাদের মূল কাহিনী যেটা সেখানে তোমার স্ক্রিপ্ট পাঠাতে, নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ কুয়াশার কাহিনীটা স্ক্রিপ্ট আকারে পাঠাতে হবে, সেক্ষেত্রে 16 ফন্টে মিনিমাম তোমাকে 30 থেকে 35 পাতা লিখতে হবে। অর্থাৎ বর্ণনা এবং দৃশ্য, দৃশ্য যত বেশি হবে কাহিনীটা তত বড় হবে। তারপরেও 35 থেকে 40 পাতা 16 ফন্টে, এটা মনে রেখো। আর আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে দুভাবে তুমি পাঠাতে পারো। একটা ইমেল অ্যাড্রেস আছে, kuashafm8920@gmail.com, আবার বলে দিচ্ছি kuashafm8920@gmail.com। আর আরেকটা হচ্ছে ABC-র অ্যাড্রেস, সেখানে তুমি পোস্ট করে পাঠাতে পারো বা এসে পৌঁছে দিয়ে যেতে পারো। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, লিখে নাও, সেটা হচ্ছে ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আর আবির লিখেছে, ভয় লাগছে বিকজ ভয় ছাড়া মজা ইম্পসিবল। একদম ঠিক আপু, প্রিটেস্টের জন্য এতদিন কুয়াশা শুনতে পারিনি, আজকে শুনতে পেরে খুব ভালো লাগছে। শ্যাম লিখেছে হাজারিবাগ থেকে। ইয়াসিন লিখেছে বড় বোট বাজার গাজীপুর থেকে, হাই শারমিন আপু, আই লাভ কুয়াশা, আমি এই প্রথমবারের মতো SMS করলাম, কুয়াশা ইজ ওয়ান অ্যান্ড অনলি শো আমার পছন্দের। ওকে, রংপুর বয় সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। লাবিবা লিখেছে, হ্যালো আপু, হাউ আর ইউ, অনেক দিন পর শুনছি। ঠিক আছে, এনজয় করো। আর জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেদিন বলেছিলাম যে আমার খুব পছন্দের একটা প্রিয় ফুচকার দোকান বন্ধ ছিল, আমি ভেবেছিলাম আর কোনোদিনও খুলবে না, আর আমারও কোনোদিন ফুচকা খাওয়া হবে না, আর আমি কোনোদিন খেতেই পারবো না, কারণ সেই দোকানের ফুচকা ছাড়া আমার ভালোও লাগতো না। কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি সেই দোকানটা খোলা। তো খোলা মানে যে সেই দোকানটা খোলা দেখতে পেয়ে আমার খুশি 10 গুণ বেড়ে গেছে। তো দোকানদারকে বললাম যে আমাকে ফুচকা দিতে, সে করলো কি, আমাকে স্পেশাল রেসিপির ফুচকা খাওয়ালো এবং একদম ফ্রি। তো এয়ারটেল বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবে কিনা জানতে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করতে হবে facebook.com/airtelbangla। চলে যাচ্ছি রাত 12টার খবর শুনতে, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর ফিরে আসবো খবরের পর, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা 2221 যে কোনো মোবাইল থেকে।
Chill presents Kuasha.
আমাদের অনেক বড় প্রাপ্তি হচ্ছে আজকে যে গল্পটি, সেটি পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা বন্ধু, যার নাম হচ্ছে মেহেদী হাসান অয়ন। আর তারই লেখা গল্প শুনবো আজকে আমরা, কাহিনী শুনবো। তো এখন শুরু করছি কাহিনীর প্রথম পর্ব, অর্থাৎ প্রথম ফার্স্ট পার্টটি। এটা শুনবার পর ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরে আসছি। আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যাওয়ার আগে যে কোনো মোবাইল থেকে 2221 পাঠাবেন। আর তার আগে বলছি, এয়ারটেলের বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে আপনাকে *222*#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/airtelbangla। চলে যাচ্ছি ফার্স্ট পার্টে আজকের কাহিনীর, ফিরে আসব ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপরে চলে যাবো পরের পর্বে, সঙ্গে থাকবেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
Thank you.
বাইরে থাকতে কেমন লাগে আপনার? ভালো লাগে নাকি অস্বস্তি হয়? নিশ্চয়ই অস্বস্তি, কারণ আমরা তো অন্ধকার ভালোবাসি না। অন্ধকার আমাদের জগৎ নয়, যারা অশরীরী তারাই তো অন্ধকারের বাসিন্দা। ভূতপ্রেত এসব বানানো ঘটনা মনে করে অনেকে সেসব উড়িয়ে দেয় হাসি ঠাট্টার ছলে। কে আবার মজা করে অশরীরীর দেখা পেতে উদ্ভট সব কাজ করে বসে। কিন্তু যখন সত্যি সত্যি কিছু ঘটে যায় তখন আর ফিরে যাবার কোনো সুযোগই থাকে না। অন্ধকারে বাস করে এমন এক পিশাচের কাহিনী আজ শোনাবো আপনাদের, যার পরতে পরতে লুকিয়ে আছে ভয় আর রহস্য। তিত্তির বাবা মা যখন সড়ক দুর্ঘটনায় মারা যান তখন তার বয়স মাত্র 5 বছর। বাবা মা হারা তিত্তিকে তখন নিজের কাছে নিয়ে আসেন তার দাদা আরিফুল হক। স্নেহ মমতায় আঁকড়ে রাখেন তিত্তিকে, মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি ওকে। তিত্তি তার দাদুকে খুব ভালোবাসে। বাবা মায়ের অভাবটা তার মনে উঁকি দেয় কিনা তা জানার উপায় নেই বললেই চলে, কারণ সে খুবই হাসি খুশি মেয়ে। দাদু আর সে বন্ধুর মতো। তিত্তি একটি বেসরকারি স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। মিশুক হওয়ার কারণে ক্লাসের সবাই তাকে খুব পছন্দ করে, তাই নিঃসঙ্গতা কখনোই ঘিরে রাখতে পারে না তিত্তি। তিত্তির দাদু আরিফ সাহেব বেশ ধনী মানুষ, ঢাকায় অভিজাত এলাকায় নিজের বাড়ি আছে। সম্প্রতি ঢাকার বাইরে চাঁদপুর জেলার বারোঘরিয়া নামক এলাকায় এক পুরনো জমিদার বাড়ির সন্ধান পেয়েছেন তিনি। বাড়িটা নাকি বেশ সুন্দর, তবে একটু জংলা টাইপের, হওয়াটাই স্বাভাবিক, ব্রিটিশ আমলে জমিদার বাড়ি বলে কথা। মাঝখানে একদিন গিয়ে আরিফ সাহেব দেখিয়ে এসেছেন, বাড়ির আশেপাশে জঙ্গল থাকলেও বাড়ির সৌন্দর্য কমাতে পারেনি সেটা, তাই স্থানীয় আর প্রভাবশালী লোকের কাছ থেকে কিনে ফেলেছেন বাড়িটা। সামনে তিত্তির স্কুলের গ্রীষ্মে ছুটি পড়ে যাবে, আরিফ সাহেব সেই ফাঁকে তিত্তিকে নিয়ে বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে আসবেন বলে ঠিক করে রেখেছেন। তাই সেদিন তিত্তি স্কুল থেকে ফেরার পর রাতে তার সাথে কথা বললেন আরিফ সাহেব।
তিত্তি, তোর স্কুলের ছুটি হবে কবে রে?
এই তো সামনের সপ্তাহ থেকে দাদু। কেন?
না, ভাবছিলাম তোকে নিয়ে ঢাকার বাইরে থেকে কোথাও বেরিয়ে আসবো।
কোথায় যাবে দাদু?
বারোঘরিয়া নামের একটা জায়গায় একটা পুরনো জমিদার বাড়ি আছে। বাড়ির আশেপাশে বেশ জঙ্গল, তবে বেশ সুন্দর বাড়িটা কিনে নিয়েছি আমি।
সত্যি বলছো দাদু?
হ্যাঁ রে, ছুটির সময় যাবে নাকি আমার সাথে? কয়েকদিন ওই বাড়িতে থেকে আসবি?
যাবো না মানে? নিশ্চয়ই যাবো, আমার তো আর অপেক্ষাই করতে ইচ্ছা করছে না দাদু।
বেশ তো, তাহলে আগামী সপ্তাহে যাচ্ছি আমরা, ঠিক আছে?
ওকে দাদু।
অবশেষে গ্রীষ্মের ছুটি শুরু হল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরের সপ্তাহে বারোঘরিয়ার উদ্দেশ্যে রওনা হলো তিত্তি আর তার দাদু আরিফ সাহেব। তাদের কেয়ারটেকার বাড়িটাও গেলেন তাদের সাথে। বারোঘরিয়া বেশ দূরের পথ, আগে থেকেই বাড়িটাতে থাকার বন্দোবস্ত করে রেখেছিলেন লোকজন। রান্নার জন্য অবশ্যই তাদের বাসার বুয়াকেও যেতে হলো, কারণ ওই বাড়িতে অনেক বলার সত্ত্বেও কোনো লোকই কাজ করতে যেতে চায়নি। ব্যাপারটা তেমন আমলে নিলেন আরিফ সাহেব। তিত্তি তো বাড়ি দেখে আনন্দে প্রায় নাচানাচি করছে, মেয়েটাকে খুশি দেখে বড় ভালো লাগছে আরিফ সাহেবের। গাড়ি থেকে নেমে আরিফ সাহেবের নির্দেশনা মতো কয়েকজন লোক সব মালপত্র উঠে বাড়ির ভেতরে নিয়ে গেল। তিত্তিকে ডেকে তার দাদু আরিফ সাহেব বললেন,
কিরে বাড়িটা কেমন?
দাদু কি বলবো, এত সুন্দর পুরনো বাড়ি, পুরো বাড়িটাই জাদুঘরে নিয়ে রাখার মতো।
পুরনো বাড়িতে কিন্তু ভূত প্রেত বাস করে জানিস তো?
যাও তোর খালি থাকটা। আচ্ছা দাদু, বাড়িটা কত বছর আগে?
যদ্দূর জানি ব্রিটিশ আমলের কিছু সময় আগে বাড়িটা তৈরি। প্রথমে বাড়িটা ছিল এক জমিদারের, পরে এক ইংরেজ সাহেব বাড়িটা দখলে নেন। ইন্টারেস্টিং তো বটেই, সাথে কি আর কিনেছি
দাদু? আমি চারপাশটা ঘুরে দেখে আসি।
দেখ বেশি দূরে যাস নে, জঙ্গলে আবার হারিয়ে যাবি।
চিন্তা করো না, আমি হারাবো না। আসি দাদু।
আচ্ছা,
তিতলি ঘুরে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। বাড়িটার দেয়ালে অনেক জায়গায় পলেস্তরা খসে ইট বেরিয়ে পড়লেও বাড়িটার সৌন্দর্য এতটুকু ছেদ করেনি। বেশ রাজকীয় একটা ভাব আছে বাড়িটায়, এবং বাড়ির পেছনটায় ঘন জঙ্গলের মতো। সেদিকে এগিয়ে যেতেই একটি হঠাৎ নজরে এলো, জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গায় মাটিতে গেঁথে রাখা আছে একটা কাঠের তক্তা, তাতে একটা ফলক লাগানো, আর মলিন হয়ে যাওয়া ফলকে লেখা পড়তে লাগলো। তাতে লেখা, জেমস মার্টিন, মৃত্যু 1864। তার মানে এটা একটা কবর। জঙ্গলের মধ্যে কবর দেওয়ার কারণ কি? লোকটা খ্রিস্টান ছিল, তার নাম দেখলে বোঝা যায়। তিনি এমন নির্জন জায়গায় কবর দেখতে পেয়ে বেশ অবাক হলো, তবে কিছুটা ভয়ও পেল। পেছনে সরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আবার মাটিতে চোখ আটকে গেল তার, একটা শিয়ালের মৃতদেহ। বোঝাই যাচ্ছে অনেক দিন আগের, গলার কাছটা ছিন্ন, বেশিরভাগই পচে গেছে, ভন ভন করছে মাছি, শরীরে এক ফোঁটা রক্ত আছে বলে মনে হয় না। উফ, বীভৎস মৃত্যু, সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে চলে এলো তিতলি। সে সময় ও জানতো না এমন দৃশ্য আরো দেখতে হবে তাকে। আরিফ সাহেব বাড়িতে ঢুকে লোকজনকে নির্দেশ দিচ্ছিলেন কোথায় জিনিসপত্র রাখতে হবে। তিতলির জন্য রুম ঠিক করা দরকার, তবে সেটা তিতলির উপরই ছেড়ে দিল আরিফ সাহেব। তিতলি তার দাদুর একটা রুম পরে বড় সড়ো একটা রুমে থাকবে বলে ঠিক করলো। তারপর দাদুর সাথে বাড়ির ভেতরটা ঘুরে দেখতে লাগলো তিতলি। বৈঠকখানায় ঢুকতে চোখে পড়লো দেয়ালে তেমন একটা পুরনো ছবি, জাজেল এক ইংরেজ ব্যক্তির ছবি। কঠিন মুখটা দেখলেই মনে হয় লোকটা খুব অত্যাচারী ছিল।
দাদু, দাদু, কে আবার কে?
চেহারা আর পোশাক দেখে তো ইংরেজ সাহেব বলেই মনে হচ্ছে। এই বাড়ি যে দখল করেছিল সেই সাহেব বোধ হয়।
কথার মাঝখানে ঘরে ঢুকলো আত্মত, সে স্থানীয় লোক। কাজকর্মের সময় আরিফ সাহেব লক্ষ্য করেছেন মানুষটা আতঙ্কের মধ্যে আছে। আজমত ঘরে ঢুকে আরিফ সাহেবকে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও তাকালো, আর সাথে সাথে অস্ফুট আর্তনাদ করে উঠল।
আবার আবার সে
কেন, কি হয়েছে
স্যার? স্যার, এই নিয়ে তিনবার হইল।
আরে খুলে বলবে তো সব।
স্যার, আপনারা আসার আগে গোজগাজ করার সময় পরশুদিন ছবিটা ফালা দিছিলাম, পরের দিন এসে দেখি আবার ওই একই জায়গায় ঝুলতেছে ওইটা। কাল ফেলে দিছিলাম, আজ দেখি আবার আইছে।
এমন করছো কেন? কেউ হয়তো এনেছে।
আমাকে কেউ আনে নাই স্যার, আমি নিশ্চিত।
মানে ছবির এই সাহেবটি কে বলো তো?
ইনি মার্টিন সাহেব, জানেনই তো এই বাড়িটা ব্রিটিশ আমলের বাড়ি। জমিদার রাজসিংহ এই বাড়ি বানাইছিল, তবে ইংরেজ আসার পর মার্টিন সাহেব হেরে তারাইয়া এই বাড়িটার দখল নেয়। কিছু হইলেই চলতো মায়ের ধর, আর খাজনা না দিলে তো হইছেই, ধৈর্য আইনা লোকজন দিয়া চাবুক মারত। আর তার ত্রিসীমানায় নদীতে কেউ মাছ ধরতে আসলে ধৈর্য আইনা আঙ্গুল কাইটা দিত। বড়ই নিষ্ঠুর আছিল, তবে এর শেষ হইল একদিন।
কিভাবে?
এক আদিবাসী বুড়ি আইছিল এই এলাকায়, একটা মাত্র ছেলে নিয়ে থাকত। খাজনা দেওয়া নিয়ে সাহেবের লোকজনের সাথে বিবাদ হয়েছিল তার ছেলে। সাহেব পরে তারে ধৈর্য না খুব মারছিল, সারা রাত ধৈর্য মারছে। পরদিন ছেলেটা মইরা গেল।
আহারে, তারপর?
কাঁদতে কাঁদতে স্যার, ছেলেটাই তার একমাত্র সম্বল আছিল। তারে মারধর করাতে বুড়ি এমনি খেপছিল। ছেলে মারা যাওয়ায় বুড়ি কষ্টের ধাক্কা সামলাইয়া রাগে আগুন হইয়া উঠল। এই বাড়িতে সাহেবের সামনে দাঁড়াইয়া জিনাকে হেরে অভিশাপ দিছিল, সাহেব হেরে ভাই কইরা দেয়। পরদিন সকালে চাকর বাকর সাহেবের রুমে গিয়া দেহে সাহেব মইরা কাঠ হইয়া গেছে, গলার কাছটা কেটা যেন কামড়াইয়া সিরা ফেলাইছে, সারা শরীরে এক ফোঁটা রক্ত নাই।
বলো তারপর?
সাহেবের লোকজন ভাবলো এই বুড়ি সাহেবের খুনের সাথে জড়িত। এরা বুড়িকে ধরতে গেল বুড়ির বাড়িতে, ইয়া বুড়িলে পাই নাই, সারা গ্রাম খুঁজাও হেরে পাওয়া যায় নাই। শেষে সাহেবের বাড়ির পিছনে জঙ্গলে চাপা মাটি দিয়া সবাই পালায় গেল।
উচিত শিক্ষা হয়েছে।
এরপর থেকে যারাই এই বাড়িতে থাকতে আইছে সবার লগেই অদ্ভুত কাম কারবার হইছে। সবাই কইছে সাহেবের মতন চেহারার একজন নাকি এই বাড়িতে ঘুরা বেড়ায়। রাত হইলে মুখ ধপধপা সাদা, কালা পোশাক পইরা ঘুরা বেড়ায়, আর যারে বাগে পায় হেরে দইরা রক্ত খাইয়া শিক্ষা বানায় ফেলায়।
যত সব বুঝলুকি
বা তাহলে তো এটা ভূতের বাড়ি। ইন্টারেস্টিং, এই ভূতকে কখন দেখা যায়? যাতে দেখতে হয়তো কেমন
আপামনি, মজা করেন না। এই বাড়িতে আগে কিন্তু দুজন মরছে, দুজনারই অবস্থা হয়েছিল মার্টিন সাহেবেরই মতো।
আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বাড়ির পিছনে একটা কবর দেখে এসেছি, নাম লেখা ছিল জেমস মার্টিন। ইনি কি সেই সাহেব?
হ্যাঁ আপামনি, আপনারা তো কয়েকদিন গ্রামে থাকবেন, তাই সব জানাইয়া দিলাম। একটা কথা, বেশি রাইতে কখনোই বাড়ির বাইরে যায় না, সবচেয়ে খারাপ সময় হইল রাত। সাদা ভূত দেখলে তো হইছে কাম। হ্যারে এখনই ইচ্ছা করেন না আপামনি, এর চেহারা মানুষের না, উড়াই নাকি দোজখের শয়তানের মতন। আমাগো এক পরিচিত মানুষ এখানে ছাড়তে আইছিল, তার ভাগ্য ভালো, হে মরে নাই, হাত মরা হইয়া গেছিল। তখন আমাগোরে হে কইছে সব, সাহেবের ভূতরে হে দেখছিল। সাহসী ছিল বইলা কোন রকমে দৌড়াইয়া রাস্তায় বার হইয়া অজ্ঞান হইয়া গেছে।
আচ্ছা বুঝলাম, ভূতের কথা বাদ দাও, আগে কাজকর্ম শেষ করো, যত সব আজে বাজে বিষয় নিয়ে নাচার আছে।
বিকেলের মধ্যে সবকিছু শেষ করে চলে গেল লোকজন। সারা বাড়িতে রইল শুধু তিতলি, আরিফ সাহেব, কেয়ারটেকার বারেক চাচা আর কাজের বুয়া। সন্ধ্যা নাগাদ আকাশে মেঘ করেছিল, হঠাৎ করেই বৃষ্টি নামল। সে কি বৃষ্টি, আর সাথে দমকা বাতাস, বেশ ঠান্ডা একটা ভাব চলে এসেছে। তিতলি হেঁটে বেড়াচ্ছিল বারান্দায়, আর রান্নাঘরে কাজ করছে বুয়া। তিতলি বেশ লাগছিল, ঢাকায় কেমন মৌসুমধারে বৃষ্টি আজকাল দেখাই যায় না। বারান্দাটা খোলা আর বেশ বড়, দমকা হওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি, আছড়ে পড়ছে বারান্দায়। তিতলি বারান্দায় গিয়ে অংশে হাঁটতে হাঁটতে চলে এলো, সে অংশে এখনো বাতি লাগানো হয়নি। আচ্ছা অন্ধকারে বৃষ্টি শব্দ দারুণ লাগছে তিতলি। চারদিক দেখতে দেখতে হঠাৎ চোখ আটকে গেল বারান্দার শেষ প্রান্তে, আচ্ছা আধারে কালো পোশাকে গাছে কে যেন কেউ দাঁড়িয়ে আছে চুপচাপ। কি অবাক লাগলো, এ বাড়িতে এমন লম্বা কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকার মতো তো কেউ নেই। একটু জোর গলায় বলে উঠল, কে কে ওখানে? ছায়ামূর্তি ফিরেও তাকাল, শুধু ধীরে ধীরে বারান্দায় জমাট বাঁধা অন্ধকারের দিকে এগিয়ে গেল। তিতলির মনে হলো নিশ্চয়ই চোর ছেচক হবে, সে দৌড়ে চলে গেল বারান্দার সেই জায়গাতে, কিন্তু কিছুই দেখতে পেল না। বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছে, বাতাসও কমে এসেছে। একটু দাঁড়িয়ে না থেকে চলে এলো, সে চলে আসতেই বারান্দার অন্ধকার অংশ থেকে বেরিয়ে এলো সে ছায়া মূর্তি। সাদা রক্তহীন ফ্যাকাশের মুখে বিভীষিকার ছাপ, লাল চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো। ধীর দৃষ্টিতে তাকিয়ে রইল তিতলির গমন পথের দিকে। এমন সময় প্রচন্ড শব্দে বাজ পড়লো বাইরে, আর তারপরেই উধাও হয়ে গেল রহস্যময় ছায়া মূর্তি চোখের পরে। কতদিন বেশ নির্বিঘ্নে কাটল, পুরো বাড়িতে শুধু চারজন মানুষ। বাড়ির ভেতরটা বেশ সুন্দর, তবে কয়েকটা দরজায় লাগানো আছে বড় তালা। তিতলির সময় তো ভালোই কাছে, তিতলি গ্রাম ঘুরে দেখছে আজমতের সাথে, আর এসে বই পড়া নিয়ে ব্যস্ত থাকে। এই অচেনা জায়গায় এসেও তিতলি নতুন এক বন্ধু পেয়েছে। বন্ধু অবশ্য মানুষ নয়, একটা সাদা বেড়া। প্রথম দিন তিতলিকে দেখে পালিয়ে গেলেও তিতলি যেদিন খাবার দিল
সেদিন থেকেই পিপির বেশ পোষ মেনে গেল বেড়ালটা। প্রায় সে পিপির পায়ের কাছে এসে কৃতজ্ঞতা স্বরূপ ঘর ঘর শব্দ করে আর আনন্দ প্রকাশ করতে থাকে। আর ঘটনা শুরু এই বেড়ালটাকে দিয়ে। প্রতিদিনই বেড়ালটা বাড়ির আশেপাশে ঘুরত, তিথিরে যথারীতি তাকে নিয়ে মেতে থাকত। হঠাৎ একদিন বেড়ালটা উধাও হয়ে গেল, কোথাও আর তাকে দেখা যায় না। এমন তো হবার কথা নয়, তিথি প্রায় তাকে খাবার দেয়, প্রতিদিন বেড়ালটা আসে, কিন্তু হঠাৎ আসছে না কেন দুদিন ধরে? সে বেশ চিন্তায় পড়ে যায়। সে দাদুর কাছে চলে গেল।
দাদু, দাদু আসবো?
হ্যাঁ ছেলে আয়, কিছু বলবি?
হ্যাঁ দাদু, আমি যে বিড়ালটাকে খাওয়াতাম সে দুদিন ধরে না আসছে না, অথচ প্রতিদিনই বিড়ালটা বাড়িতে আসে।
এ আর এমন কি, ব্যাগ গিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছে? বেড়াল কি আর সবসময় এক জায়গায় ঘুরে বেড়ায়? আবার চলে আসবি, চিন্তা করিস না। ও ভালো কথা, আজ সন্ধ্যায় এলাকায় বড় মেলা বসছে, যাবি ঘুরতে?
তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে চলুন দাদু, এসেছি তো ঘুরতে।
ওকে, তাহলে সন্ধ্যায় তৈরি থাকিস।
তুমি কি এখন ব্যস্ত?
কই, না না, কেন?
দাদু এখন আমার সাথে একটু দাবা খেলো না?
আমার সাথে খেলে পারিস না তো কখনো?
এত বড়াই করো না, আমিও তোমার ঠিক একদিন হারিয়ে দেব, দেখো।
চলো দেখা যাক।
সন্ধ্যাবেলা মেলায় ঘুরে যখন শীতলি আর আরিফ সাহেব ফিরে এলেন, তখন চারপাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে। বাড়ি ফিরতে হলে একটা রাস্তা দিয়ে এগোতে হয়, সেটার চারপাশে আবার ঘন জঙ্গল। দুজনেই টর্চে এগোচ্ছে। হঠাৎ রাস্তার অন্ধকার প্রান্ত থেকে একটা লোক বেরিয়ে এসে বলল,
আপনারা কি এই জমিদার বাড়িতে উঠতেন? আপনি কে? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন?
আমি কে এটা তো জানি না, আপনার কোনো লাভ নাই স্যার। বাড়িতে উঠা থাকলে তাড়াতাড়ি কাইটটা পড়েন, তাতেই আপনাকে ভালা।
আপনার কথা বাড়ি থাকবো কেন?
ও তার মানে পরে আপনারা এখনো দেখেন নাই?
তাকে
রক্ত শোষা, রক্ত খাই, রক্ত খাইয়া বাসে কালা পোশাক পইরা ঘুরে সারা বাড়িতে।
রক্ত শোষা খায়? তার মানে ভ্যাম্পায়ার? বাহ ইন্টারেস্টিং।
এত খুশি হলেন না আপা, আমিও আপনার মতো সাহস দেখাইতে গেছিলাম,
ভাগ্যের জোরে কোনো মতে ফিরাইছি।
তার মানে আপনি সেই?
হ্যাঁ, আমি সাহস কইরা জমিদার বাড়িতে একলা থাকতে গেছিলাম,
তার নিয়া পালাই আসছি। এত ভয়ঙ্কর চেহারা, বারান্দায় একপাশে দাঁড়ায়া আমার দেখতেছিল, মুখটা ধব ধবা সাদা, চোখ দুইটা রক্তের মতো লাল, তার দু পাশ দিয়া বেরোয় আছে লাল ঠোঁট, পুরা মরা লাশের মতো চেহারা। এই ইংরেজ সাহেব এই বাড়িতে মারা গেছিল, হ্যারি মতো হুবহু একই চেহারা। আপনারা হেরে এখনো দেখেন নাই কেন বুঝলাম না, সন্দেহজনক কিছু দেখছিলেন?
কাল রাতে বারান্দায় অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আমি ডাক দিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি কেউ নেই।
তাইলে তো মনে হয় আপনি হ্যারেই দেখছেন। একটা কথা কই, জানের মায়া থাকলে এই বাড়ি ছাড়েন, পরে বড় রকম বিপদ ঘটে যেতে পারে। আমি আসি।
এই বলেই লোকটা হেঁটে চলে গেল রাস্তা দিয়ে। পিছে লোকটা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল,
লোকটা কি সত্যি কথা বললো দাদু?
আমার মনে হয় বেটা বড় ধরনের ভুলবাজ, ভূত বলে কিছুই নেই। আর ব্যাপারটা তো সে ছাড়া আর কেউই দেখি না, বানিয়ে বলে বেড়াচ্ছি কিনা কে জানে।
তাহলে
বাদ দিতে এসো, বাড়ি চল, সাইপা শুনে লাভ নেই বুঝলি।
তাই বলো, ভূত থাকলে কিন্তু ভালোই হতো, কখনো সামনাসামনি দেখা হয়নি।
আচ্ছা কম, বাড়ি চল।
Show presents Kuasha.
বন্ধু আপনি আছেন এয়ারটেল প্রেজেন্ট কুয়াশার সাথে, আছে শারমিন, আর আজকে শুনছি কুয়াশার মূল কাহিনী, যেটি লিখে পাঠিয়েছেন মেহেদী হাসান অয়ন, আমাদের একজন শ্রোতা বন্ধু। আর গল্পটা আমি শুরুতেই শুনেছি, আরিফ সাহেব নামে একজন ধনী ব্যক্তি যার নাতনিকে নিয়ে, অর্থাৎ তার নাতনি টিটলি, যার বাবা মা নাই, ছোটবেলায় হারিয়েছে, সে তার দাদুর কাছে মানুষ, ক্লাস নাইনে পরে টিটলি স্কুলে, তাকে নিয়ে তিনি ঢাকার বাড়িতে, একটি জমিদার বাড়িতে গেছেন থাকতে, যে বাড়িটি তিনি কিনেছেন সম্প্রতি, সেখানে থাকতে গেছেন। তিনি জায়গাটা হচ্ছে চাঁদপুরের বারোঘড়িয়া নামে একটি জায়গা, সেখানে বাড়ির কাজের লোক, বুয়া সবাইকে নিয়ে গেছে তিনি। সেখানে যাবার পর থেকেই কেমন একটা গা ছমছমের পরিবেশ, বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্ন রকমের কথা জানা যাচ্ছে। সে বাড়িটি ছিল যে পুরনো জমিদার বাড়ি, রাজসিংহ নামের একটি জমিদারা, যার কাছ থেকে দখল করে নিয়েছিল এক ইংরেজি সাহেব, যে কিনা খুবই অত্যাচারে ছিল। আমরা শুনেছি একটু গল্পের মাঝখানে যে তিনি অত্যাচার করে প্রচুর মানুষকে খাজনা দিতে না পারলে প্রচুর মানুষকে অত্যাচার করতে, এবং একদিন এক বুড়ি তার ছেলেকে সে অত্যাচার করে যথেষ্ট বেড়ে ফেলে, এবং সে বুড়ি ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দেয়। পরের দিন সেই ইংরেজ সাহেবের লাশ পাওয়া যায় সেই বাড়িতে, এবং তারপর থেকে সেই বাড়িতে ঘটতে থাকে নানা ধরনের কাহিনী। কেউ এই বাড়িতে এসে টিকতে পারে না, সবাই সেই ইংরেজ সাহেবকে দেখে, না কাকে দেখে কেউ জানে না, তবে আশেপাশের লোকজনের থেকে জানা যাচ্ছে যে সেখানে সেই ইংরেজ সাহেবের, ইংরেজ ভূতের উপদ্রব হয়, যে কারণে সবাই চলে যায়। ইতিমধ্যে সেই বাড়িতে আসবার পর একটি বিড়াল খুব পোষ্য হয়ে ওঠে তিতলির, যে বিড়ালটিকে তিতলি খুবই ভালোবাসত, আদর করতো, এবং সেই বিড়ালটিকে একদিন খুঁজে পাওয়া যায় না, এবং সে খুব মন খারাপ করে এবং তার দাদুকে বলে, এবং তার একটি মেলায় যায়। সে মেলা থেকে ফেরার সময় আর একটি লোকের সঙ্গে তাদের রাস্তায় দেখায়, যে কিনা সেই বাড়ির সম্পর্কে অদ্ভুত কিছু গল্প শোনায় তাদেরকে। বিড়ালটাকে কি পাবে, আসলে কি হয়েছিল, তিতলি একদিন ছাদে কাকে দেখেছিল বৃষ্টির মধ্যে, সেটা কি আসলে ইংরেজ ভূত, আসলে কি হবে এরপরে, সেটা জানবো আমরা এই পর্বে। প্লিজ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এর নাম্বারে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দিন। আর এখন শুনবো এর পরের পর্বটি, তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বাড়িতে পৌঁছানোর পর ঘটলো আরেক কাণ্ড। পিঠি আর আরিফ সাহেব বাড়ির ভেতরে ঢুকতেই ছুটে এলো বুয়া। সেটি প্রচন্ড ভয় পেয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে, গল গল করে ঘামছে, চোখ দুটো বিস্ফোরিত, মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আরিফ সাহেব ইতিমধ্যে ভয় পেয়ে গেলেন তার অবস্থা দেখে।
কি হয়েছে বুয়া, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার?
এমন সময় হঠাৎ বাইরে শব্দ শুনলাম, কেন জানি পা চাই না চাই না হাঁটতেছে। আমি ভাবছি আপনারা বুঝে ফিরছেন, আমি রান্নাঘর থেকে
কি বলছো এসব,
কি করতেছি স্যার, কাল আজ জামা পুরে দাঁড়ায় আসছিল, মোমবাতির মধ্যে সাদা মুখ, আমার দিকে ছিল, আর আপা মনে হয় আপনার কাছে যে বিড়াইটা আইতো মুচ্ছই বিলাই কোলে নিয়ে কারাইয়াছিল, বিলাইটা লড়ে নাই, ভূতের মুখটা বিলাইয়ের গলায় কুই জানাচ্ছিল, মনে হয় কামড়াইটা ছিল আপা।
তিনজনেই ঢুকলেন বাড়িতে, তারপর বাতি জ্বালিয়ে সারা বাড়ি খুঁজে বেড়ালেন, কিন্তু কিছুই দেখা গেল না। আরিফ সাহেবের ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু বুয়ার কথা উড়িয়ে দিতে পারছেন না। নিশ্চয়ই সে কিছু দেখেছে, তাহলে অমন করতো না। সব মিলিয়ে আরিফ সাহেবের মাথায় জট পাকিয়ে যায়। তবে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললেন। খানিক বাদেই বাজার থেকে ফিরল কেয়ারটেকার বাড়ির চাচা। সব শুনে সেও ভয় পেয়ে গেল। খাওয়ার পর আরিফ সাহেব চলে গেলেন তার রুমে, আর পিঠে চলে এলো তার নিজের রুমে। বই পড়বার সব পিঠের আগে থেকে, সময় পেলেই সে বই পড়ে। এই বাড়িতে বেড়াতে আসার আগে সে ব্যাগে করে অনেকগুলো গল্পের বই নিয়ে এসেছে। রুমে ঢুকে বাতি জ্বালিয়ে একটা বই বের করে বিছানায় এসে দেয়ালে বালিশ দিয়ে পিঠ ঠেকিয়ে বসল। বাইরে বাতাস বইছে, হয়তো আবার বৃষ্টি আসবে। পিঠলি বই খুলে যখন পড়ছিল তখন এ ঘটল কুচকুচ ঘটনা। বই নিচের দিকের অংশ পড়ছিল বলে প্রথমে টেরই পায়নি সে। হঠাৎ খেয়াল করলো পৃষ্ঠার উপরের অংশে কিছু একটা পড়ছে, তরল জাতীয়। তারপর গড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। এবার থেকে আতঙ্কিত হয়ে লক্ষ্য করলো জিনিসটা রক্ত। পিঠলি লাফিয়ে উঠে আসার আগেই ওর হাতে পড়লো আরেক রক্তের ফোঁটা। এবার সে বুঝতে পারলো রক্ত পড়ছে উপর থেকে। সে ভয়ে উপরে তাকালো, আর সাথে সাথে পুরো বাড়ি প্রকম্পিত হয়ে উঠলো তিতির ভয়াত্ম চিৎকারে। আরিফ সাহেব, বুয়া আর বাড়ির চাচা তিনজনেই ছুটে গেলেন পিঠলির ঘরে। গিয়ে দেখলেন পিঠলি থরথর করে কাঁপছে। আরিফ সাহেব নাতনিকে বারবার জিজ্ঞেস করলেন কি হয়েছে। পিঠলি শেষমেশ কোনো মতে হাত তুলে উপরে দেখালো। পিঠলির আঙুল নির্দেশিত দিকে তাকিয়ে শিউরে উঠলেন সবাই। পিঠলির পোষ মিলে যাওয়া সেই বেড়ালটা ফ্যানের ওপর দলা পাকিয়ে পড়ে আছে, গলাটা ছিন্ন, রক্ত লেগে সাদা শরীরটা লাল হয়ে গেছে। তারপর বেড়ালটাকে নামিয়ে আনলো বাড়ির চাচা, আর তারপরেই তিতলি হাউ মাউ করে কেঁদে ফেললো তার প্রিয় বেড়ালটার এমন পরিণতি দেখে। আরিফ সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। একটা অবুজ প্রাণীকে কেউ এত নিষ্ঠুরভাবে মারতে পারে? দেখে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই বেড়ালটা মরেছে। পচার গন্ধ এখন নাকে এসে লাগছে। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। নিশ্চয়ই তিতলি ঘরে ঢোকার ঠিক আগেই বেড়ালটাকে রাখা হয়েছে, সে কারণেই তিতলি প্রথম টের পায়নি, তাহলে গন্ধের টেকা দায় হয়ে উঠল। আরিফ সাহেব বললেন,
মানিক মিয়া, বিড়ালটাকে চলে দিয়ে আসো, গন্ধ সহ্য করতে পারছি না।
কি মারলো দাদু বিড়ালটাকে? কি মারলো? একটা ফুট এমন ভাবে, আমি আগেই কইছিলাম বিলাইটারে ভূতে মারছে। আমি এই সন্ধ্যেবেলায় দেখছি সিঁড়ির কাছে বিলাইরে কোলে লইয়া কামড়াইতে আসছিল।
আমি কিছুই বুঝতে পারছি না, বেড়াতে এসে কোন ঝামেলায় পড়লাম।
স্যার, আমি একটা কথা কই, এই বাড়ি আপনি সাইরা দেন, লঞ্চ ফিরা যাই, কোন দুর্ঘটনা সামনে আছে কে জানে।
একটা বেড়ালই তো মরেছে, আর তো কিছুই হয়নি, কিসে মেরেছে কে জানে। যাক, বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর ব্যবস্থা করো, এ নিয়ে সকালে কথা বলা যাবে।
তবে যে যাই বলো, প্রত্যেকের মনেই খানিকটা ভয় ভর করেছে বলতেই হবে। পিঠিও একা থাকার সাহস করল না, সোজা দাবি রুমে চলে এলো ঘুমানোর জন্য। এমনকি বুয়াও একা শুতে রাজি হল না, তাই সেও আরিফ সাহেবের রুমে চলে এলো তার বালিশ তোশক নিয়ে মাটিতে শুয়ে থাকবে বলে। কেবল বারেক মিয়াই তার নিজের ঘরে শুয়ে পড়ল, সেটাও ওদের পাশেই। বাইরে গতকালের মতো আবারও শুরু হলো দমকা বাতাস, বৃষ্টিও পড়তে লাগলো ঝিরঝির করে। সারা বাড়ি আধারে ডুবে আছে, সবাই ঘুমে আচ্ছন্ন। ঠিক এই সময় বৈঠকখানার খোলা জানালা দিয়ে ঘরে ঝুঁকতে লাগলো কালো ধোঁয়া, একটা মোটা রেখা। ধীরে ধীরে সেই ধোঁয়া পরিণত হলো মানুষের অবয়বে, ধবধবে সাদা মুখ, কালো পোশাকে ঢাকা শরীর, কালো ভ্রুর নিচে ধকধক করে জ্বলছে লাল দুটো চোখ, আর টুকটুকে লাল ঠোঁটের দুপাশে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটো দাঁত। প্রচন্ড পিপাসা পেয়েছে তার, রক্ত রক্ত চাই, রক্ত ছাড়া আর কোনো কিছুই পারবে না এই তৃষ্ণা মেটাতে। নিজের রুমে তখন বাড়ির চাচা গভীর ঘুমে নিমগ্ন। বাইরে বাতাসের বেগ ক্রমশই বেড়েই চলেছে, কেন যেন ঘুমটা থেমে গেল তার। অন্ধকার থাকলেও ঘরটা অদ্ভুত আভায় ভরে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। চোখ মেলে বাড়ির চাচা চেষ্টা করলো ঘুম ভাঙার কারণ বোঝার জন্য। আর তখনই তার চোখ গেল উপরের দিকে, সিলিংয়ে বিশাল কালো অক্ষতে কিছু একটা নড়ছে। বিদ্যুৎ চক্রকে আতঙ্কিত বাড়ির থেকে আবিষ্কার করলো মানুষের মতো কিছু একটা চার হাত পায়ে মাকড়সার মতো সিলিংয়ে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ সেই মূর্তিটাও যেন বুঝতে পারলো বাড়ির কাছে তার দিকে তাকিয়ে আছে, তাই সেও ফিরে তাকালো। বাড়িরটাকে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল সে চেহারা দেখে। কাগজের মতো সাদা মুখ, দুটো রক্তিম চোখ আর ঠোঁটের দুপাশে ধারালো দাঁত, রক্ত কিউ করা দৃষ্টিতে সে তাকিয়ে আছে বাড়ির চাকার দিকে। বাড়ির চাকে নড়ে উঠতে যাবে, ঠিক সে সময় বিকট গতিতে পিশাচ নেমে এলো তার উপর। প্রচন্ড ভাবে নখযুক্ত শীর্ণ অথচ দৃঢ় হাতে টেপে ধরলো বাড়ির মেয়ের গলা। এক প্যানে তাকে শূন্যে তুলে ফেললো পিশাচ, তারপরেই ধারালো দুটো দাঁত দিয়ে কামড়ে ফেললো। চিৎকার দেবার আগে অন্ধ করে আততায়ী দাঁত বসিয়ে দিল বাড়ির মেয়ের গলায়। ফিনকি দিয়ে রক্ত ছুটলো আর সে তাজা রক্ত প্রাণ ভরে পান করতে লাগল। রক্তে মুখ মাখামাখি হয়ে গেল, তারপর এক টানে গলার খানিকটা ছিঁড়ে ফেল পিশাচটা। মেঝেতে পড়া রক্ত চেটে খেয়ে নিল। বাইরে তখনও বাতাস বইছে শো শো করে, খানিকক্ষণ বাদেই নামলো বৃষ্টি। আর ঘরে পড়ে রইল বাড়ির মিয়ার রক্ত শূন্য মৃতদেহ। সকালবেলা বুয়ার চিৎকারে ঘুম ভাঙে আরিফ সাহেব আর তেতলির। বাড়ির মেয়ের রক্তাক্ত লাশ সেই আবিষ্কার করে। তেতলি চিৎকার দিয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় সেই ভয়াবহ দৃশ্য দেখে। আরিফ সাহেব শেষমেশ উপায় না খুঁজে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে বেশ কিছু প্রশ্ন করে তাদের। পুলিশ অফিসার রায়হান খান কড়া লোক, নানা প্রশ্নবাণে জর্জরিত করে তোলেন সবাইকে।
একটা জলজন্ত মানুষ খুন হলো, আপনারা কোনো শব্দই পাননি? যেভাবে খুন করা হয়েছে তাতে ভিকটিমের তো আত্মচিৎকার করার কথা।
আমরা সত্যি কিছু শুনিনি, তেমন কিছু শুনলে তো নিশ্চয় দেখতাম।
এই এলাকায় আমি নতুন হলেও এই পেশায় নতুন নই। খুন জখমের ক্ষেত্রে আমি আগেও সবার মুখে এমন কথাই শুনেছি।
আশ্চর্য, আপনি কি বলতে চান? এই খুনের সাথে আমরা জড়িত?
আমি কিছুই বলছি না। লাশ প্রথম আবিষ্কার করে কে?
আমাদের বুয়া।
আপনি প্রথম ঘরে গিয়ে লাশ দেখতে পান?
হ্যাঁ স্যার।
আপনিও রাতে কিছুই শোনেননি?
না স্যার, সেমনি ঘুমাইলে হুশ থাকে না।
বাড়িতে আসার পর সন্দেহজনক কিছু দেখেছিলেন কি?
আমি আমি তেমন কিছুই দেখিনি।
আমি দেখছি স্যার, বারেক ম্যানেজার নে মারছে, সেমনি হাফ আমাদের বিলাইডারও মারছে।
কে মেরেছে?
বহুতে মারছে স্যার। আমি কালকা সন্ধ্যাবেলায় দেখছিলাম, হ্যারে সাদা মুখ, লাল চোখ, পুরো শয়তানের মতো
ভূত। আই সি, নিশ্চয়ই কেউ চায় না এই বাড়িতে আপনারা থাকুন, সেজন্যই ভূত সেজে ভয় দেখানো হচ্ছে। খুনের পেছনেও সেই ভূতই জড়িত, পালিয়ে যাবে কোথায় ঠিক ধরে ফেলবো। লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি আমরা। আরেকটা কথা, আমার নির্দেশ ছাড়া এই বাড়ি ছাড়তে পারবেন না, কারণ আপনারা কেউই সন্দেহের বাইরে নন।
স্থানীয় হাসপাতালে বাড়ির মিয়ার ক্ষতবিক্ষত লাশ দেখছিল শাহরিয়ার। পুরো নাম শাহরিয়ার হোসেন নাবিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, তীক্ষ্ণ মেধা আর ধীর শক্তির অধিকারী। ভৌতিক বিষয়ের প্রতি তার বেশ আগ্রহ আছে, প্যারানর্মাল বিষয়ে ছোটখাটো বিজ্ঞানী বলা চলে তাকে। নিজের বাসায় একটা রুমে লাইব্রেরি আছে তার, সেখানেও রয়েছে এসব বিষয়ের প্রচুর বই। অস্বাভাবিক ঘটনার খবর পেলেই ছুটে যাওয়া তার স্বভাব, এই ক্ষেত্রে সে তাই করেছে। বন্ধু পুলিশ অফিসার রায়হানের কথায় উড়ে চলে এসেছে ঢাকা থেকে এই বারোঘড়িয়ায়। লাশ থেকে তন্ময় হয়ে কি যেন ভাবছিল সামনে, ঠিক এই সময় ঘরে ঢুকছেন রায়হান।
কি রে, কি দেখছিস অমন করে?
দেখছি না, দেখার কাজ তো শেষ, এখন ভাবছি।
কি ভাবছিস?
মৃত্যুটা কেন যেন অস্বাভাবিক লাগছে আমার কাছে রে। ঘটনাস্থলে কোনো আলামত পেয়েছিস?
না রে, কিছুই পাইনি।
মৃত্যুর ধরন যেমন, তাতে তো ভিকটিমের চিৎকার করার কথা অনেক জোরে। কেউ কোনো কিছু শোনেনি রাতে?
সেটাই তো রহস্য, কেউ নাকি কিছুই শোনেনি, অথচ লোকটা ঘুমিয়েছিল পাশের ঘরেই। আরেকটা কথা, ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ, শুকনো, কিন্তু রক্তের একটা জমাট বাঁধা টুকরো মেঝেতে নেই। যেমন ধর, একটা সুই ছাড়া সিরিঞ্জ দিয়ে তুই টেবিলে পড়ে থাকা কয়েক ফোঁটা পানি তুলে নিলি, আর শুকানোর পর জায়গাটায় পানি পড়ে থাকার দাগ দেখা গেল। বিষয়টা তেমনই
অদ্ভুত। তো
তোর কি মনে হচ্ছে?
এক সন্দেহ কি দিচ্ছে, তবে পোস্টমর্টেম রিপোর্টের আগে তো কিছু বলতে পারছি না। আমার ধারণা ভুল হতে পারে, অতএব ওয়েট অ্যান্ড ওয়াচ।
ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমি আমার তদন্ত নিয়েই থাকি।
পোস্টমর্টেমের রিপোর্ট পেয়ে চমকে গেল শাহরিয়ার আর রায়হান। গলায় পাওয়া গেছে হাতের ছাপ, সাথে বড় নখের দাঁত। বৈশ্বিক ভাবেই গলা টিপে ধরা হয়েছিল, কেননা ভেতরের হাড় ভেঙে গেছে। স্বাভাবিক রক্তমাংসের মানুষের পক্ষে যা করা অসম্ভব। রায়হান গভীর ভাবনায় ডুবে গেলেন। এমন কেস তার আগে কখনো আসেনি। ওদিকে শাহরিয়ার আনমনা হয়ে কি যেন ভাবছে, তারপর হঠাৎ বলে উঠল,
দোস্ত হাতে সময় আছে,
বিকেলে ফ্রি থাকবো, কেন?
যে বাড়িটাতে খুন হয়েছে সেখানে একবার যাবো ভাবছিলাম, বাড়ির লোকজনের কাছে কিছু জানার ছিল।
বেশ তো, আমি বিকেলে তোকে ফোন দিব, থানায় আসিস, তোকে নিয়ে যাবো।
থ্যাংক দোস্ত, আমি তাহলে এখন আসি, হোটেলে ফিরতে হবে, পেট কোথায় চোরচো করছে।
ওকে, বিকেলে দেখা হবে।
রায়হানের সাথে জমিদার বাড়িতে গেল শাহরিয়ার। বাড়ি দেখে সে তো অবাক, এত বড় বাড়ি সে আগে দেখেনি, তাও আবার ইংরেজ আমলের। বাড়ির উঠানে গম্ভীর মুখে পাইচারি করছিলেন আরিফ সাহেব। রায়হান ও শাহরিয়ার গেলেন তার কাছে।
আরিফ সাহেব, ইনি শাহরিয়ার হুসাইন, আমার বন্ধু, আপনার সাথে কথা বলতে চাই।
আপনি কি পুলিশ নাকি গোয়েন্দা?
কোনোটাই নই, আমি ঢাকা ইউনিভার্সিটির রসায়নের শিক্ষক, ভৌতিক বিষয়ে ভীষণ ইন্টারেস্টেড।
ও, আমার কাছে কি জানতে চান? ভৌতিক ব্যাপার স্যাপার তো আমার কিছু জানা নেই।
আপনার ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে আসেনি, এই বাড়িটা সম্পর্কে একটু জানা দরকার ছিল।
আচ্ছা বলুন, কি জানতে চান?
এই বাড়িতে ওঠার সময় কোনো গুজব শুনেছিলেন আপনি এই বাড়িটা সম্পর্কে?
হ্যাঁ, রক্তচোষা ভূতের গুজব আছে বলে শুনেছিলাম, এই বাড়িতে নাকি ঘুরে বেড়ায়।
পুরো ঘটনাটা জানা দরকার, জানাতে পারবেন কি?
কি হয়েছিল তা আমার সঠিক মনে নেই, এসব বিষয়ে আমার আগ্রহ নেই। আপনার জানার থাকলে এই যে আজমতের সাথে কথা বলুন।
তাই আজমতটাকে?
ওই যে বাড়িতে ওঠার দিন এখানকারই এক লোককে কাজ করার জন্য নিয়েছিলাম, তারই নাম আজমত। ভূত প্রেতের কথা সেই প্রথম বলেছিল আমাকে, ওর পুরো ইতিহাসই মুখস্থ।
তা ওকে কোথায় পাওয়া যাচ্ছে?
আমি ফোন করে বলে দেব, আপনি থানায় যান, ও সেখানেই আপনার সাথে দেখা করবে।
ঘটনাগত
ধরুন এই সন্ধ্যা 6টা নাগাদ।
ধন্যবাদ। আপনার নাতনি কেমন আছে?
এখন ভালোই, ওই রকম একটা দৃশ্য দেখলে কি মাথা ঠিক থাকে, বাচ্চা মানুষ।
আচ্ছা আসি তাহলে, এখন দরকার হলে পরে আবার আসবো।
ঘন্টা ধরে শাহরিয়ার থানায় বসে আজমতের কাছ থেকে জমিদার বাড়ির খুঁটি নাটি সব কথা শুনল। সে চিন্তা করে দেখল, আজমতের কথা মতো গুজব সত্যি হলে বারেক মিয়ার মৃত্যুর জন্য ভ্যাম্পায়ারই দায়ী, অথবা প্রেতাত্মাটা কিছু ভ্যাম্পায়ারের মতোই কাজ করে। বাড়িতে আরিফ সাহেবের জন্য বিপজ্জনক এই ব্যাপারে শাহরিয়ার নিশ্চিত। আজমতের যাওয়ার পর সে ঠিক করল কাল গিয়ে সে আরিফ সাহেবকে সব খুলে বলবে, তা না হলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে।
সারাদিনটাই খারাপ গেছে তিতলির। পশ্চিমে যাওয়া বেড়াল আর বারিক মিয়ার পৈশাচিক মৃত্যু তার মনে বড় আঘাত দিয়েছে। সাহসী হলে বাড়িতে আসার পর দুটো ঘটনাই তার ভয় নামক আদিম সত্তাকে হঠাৎ জাগিয়ে তুলেছে। দিনের বেলা শরীরটা খারাপ লাগলেও বিকেলের দিকে তার কিছুটা ভালো লাগতে লাগলো। দাদুর রুমে গিয়ে খানিকক্ষণ গল্প করল, তারপর দাবা খেলল। ওদিকে বারেক মিয়ার লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছে নায়েব সাহেব। সন্ধ্যায় হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করলো, সাথে নামলো বৃষ্টি। তিতলি দাদুর রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টির বেগ বাতাসের সাথে ক্রমশই বেড়ে চলেছে, কুয়াশার মতো হয়ে গেছে চারপাশ। গায়ে পাড়ে ছাপটা লাগতেই সরে এলো তিতলি, নিজের রুমের দিকে এগোলো। মাটি ঠিকায় গিয়েছে, এমন সময় হঠাৎ ছাড়া ভারী বাজে নেমে গেল। ইলেকট্রিসিটি ফেল করেছে সম্ভবত, অস্বস্তি কিনা অন্ধকার গাঢ় হচ্ছে ঘিরে ঘিরে। বাতি চলে যাওয়ায় তিতলি খানিক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর নিজের ঘরের দিকে গেল। রুমের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতে যাবে এমন সময় অন্ধকার ঘরে দুটো লাল চোখ দেখতে পেল তিতলি। ভয়াবহ চাউনি, তিতলি বুঝতে পারল না কি আছে ঘরে। ভয় পেল ঠিক, সারা আকাশে বিদ্যুৎ চমকাতেই ঘরটা আলোয় উদ্ভাসিত হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। তাতেই তিতলি দেখতে পেল ও ঘরের সিলিং এর দিকে উল্টো হয়ে কালো পোশাকে সারা শরীর থেকে ঝুলছে একটা কালো মূর্তি। সাদা মুখটায় পৈশাচিকতার ছাপ, জলজল করছে রক্ত লাল দুটো চোখ। বিদ্যুৎ গতিতে মূর্তিটা দুহাত ছড়িয়ে দিল চারপাশে, বাদলের মতো যেন পাখি মিলল কালো আলখিল লাগে। তারপরে তিতলি চিৎকার করার আগেই বিদ্যুৎ বেগে উড়ে এলো রক্ত লীল পিসাবটা। কালো আলখিলের অশুভ আধারে ঘিরে ফেলল পিসাকে। মিনিট খানে পরেই বিদ্যুৎ চলে এলো, তবে বৃষ্টি পড়ছে এখনো ঝিরঝির করে, বাতাসে বেগও খানিকটা কমে এসেছে। অনেকক্ষণ হলেও তিতলি দেখা নেই, নিশ্চয়ই ঘরে বই পড়ছে। বই পেলে তিতলি খাবার কথাও ভুলে যায়। আরেক সাহেব তার কাগজপত্র খাচ্ছিল, ঘন্টাখানিক পর বুয়া এসে বলল খাবার তৈরি। আরেক সাহেব খেতে বসে দেখলেন তিতলি নেই, বুয়াকে বললেন তাকে ডেকে নিয়ে আসতে। বুয়া তিতলির ঘরের দিকে গেল, কয়েক সেকেন্ড পর বুয়ার চিৎকারে চমকে উঠলেন আরেক সাহেব, দৌড়ে গেলেন তিতলির দিকে। গিয়ে দেখেন তিতলি পড়ে আছে মেঝেতে, জ্ঞান নেই। পরদিন সকালে শাহরিয়ার গেল জমিদার বাড়িতে, গিয়েই বুয়ার কাছে শুনল সব কিছু। সে চলে এলো এলাকার বড় হাসপাতালে যেখানে তিতলিকে ভর্তি করা হয়েছে। 201 নম্বর কেবিনে চিকিৎসাধীন আছে তিতলি। তার বাইরেই আরেক সাহেবকে পেল শাহরিয়ার। সবকিছু আগে বুয়ার কাছ থেকে শোনা সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন করলো সে আরিফ সাহেবকে।
আপনি বিরক্ত না হলে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতাম।
বেশ করুন।
ঘটনাটা যখন ঘটে তখন কি আপনি কোনো শব্দ পেয়েছিলেন, কোনো কিছু ভাঙার বা চিৎকারের?
না, তেমন কিছুই শুনিনি।
তিতলিকে শেষ কখন দেখেছিলেন?
সন্ধ্যার সময়, বৃষ্টি নামার পর ও আমার রুম থেকে বেরিয়ে বারান্দার দিকে যায়। তার আগে সারাটা বিকেল ও আমার ঘরে ছিল। তিতলি বাইরে যাবার কিছুক্ষণ পর হঠাৎ করে কারেন্ট চলে যায়, মিনিট খানিক পরেই ফিরে আসে। একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে আমার কাছে।
কি?
ডাক্তার বললেন তিতলির শরীর থেকে প্রচুর রক্ত পড়েছে, অথচ যখন ওকে অজ্ঞান অবস্থায় পাই তখন তো ঘরের মেঝেতে রক্তের কোনো চিহ্নই পাইনি। ডাক্তার সাহেব বুঝতেই পারছেন না কেন এমন হলো।
একবার তিতলিকে দেখা যায়?
এই যে আসুন, আমার সাথে আসুন।
সাদা থেকে সে মুখ দেখে চমকে উঠবে যে কেউ, কিন্তু শাহরিয়ার জানতো তিতলিকে সে অমন অবস্থাতেই দেখবে। টেবিলতে এক নজর দেখেই সে তিতলির বেডের দিকে গেল। ব্লাড ব্যাংক থেকে আনা রক্ত তিতলিকে দেয়া হচ্ছে। শাহরিয়ার তিতলির মাথাটা কাত করে দিতেই গলার পাশে দুটো ছোট ক্ষত বেরিয়ে পড়ল। শাহরিয়ার আরিফ সাহেবকে দেখে সেটা দেখালো। আরিফ সাহেব অবাক হয়ে বলল, বন্ধুরা আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় এবং ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমি শ্যামী, তারপর আবারও ফিরে আসছি পরের পর্ব নিয়ে, সঙ্গেই থাকবেন।
এটা কিসের দাগ?
ভ্যাম্পায়ারের, ভ্যাম্পায়ারের দাঁতের দাগ।
মানে?
মানে বাড়িটা সম্পর্কে যে গুজব শুনেছি আমি আর আপনি সেটা মিথ্যে নয়। ওই বাড়িতে এমন অপার্থিব কিছুর অস্তিত্ব আসলেই আছে।
কিন্তু
ভুলে যাবেন না, বাড়িটাতে আগেই দুটো খুন হয়েছে যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। বারেক মিয়া অর্থাৎ আপনার কেয়ারটেকারের মৃত্যুর পর পোস্টমর্টেম যা বলছে তাতে কিন্তু রক্ত মাংসের মানুষের পক্ষে খুনটা করা অসম্ভব। ঘরে রক্তের শুকনো দাগ ছিল, অথচ এক ফোঁটা রক্ত জমাট অবস্থায় পাওয়া যায়নি। সে রক্ত গেল কোথায়? আর তিতলির ব্যাপারে ডাক্তার বলছেন প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে, অথচ আপনি ঘটনাস্থলে রক্তের কোনো চিহ্নই পাননি। তাহলে সে রক্ত গেল কোথায়?
তার মানে সত্যি এসব প্রেতাত্মার কাজ?
ঠিক তাই। ভ্যাম্পায়ার বাদুর যেমন গরু ছাগলের শরীর থেকে রাতের আধারে লুকিয়ে চুপিসারে রক্ত পান করে, আমাদের এই অশরীরী আত্মাও তেমন পদ্ধতিতে কাজ করে। তিতলির গলায় দাঁতের দাগই তার প্রমাণ। তাই ব্যক্তিগতভাবেই আপনাকে আমি অনুরোধ করছি, বাড়িটা ছেড়ে দিন। এতে খারাপ কিছু ঘটে যাওয়ার আগে, অবশ্য আমার সিক্স সেন্স বলছে খুব তাড়াতাড়ি হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে।
কি খারাপ কিছু হওয়ার ইঙ্গিত পাচ্ছেন আপনি? সেটা কি?
মানে এর আগে ওই বাড়িতে যারা ভ্যাম্পায়ারের হামলার শিকার হয়েছে তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। বেঁচে গেছে শুধু আপনার নাতনি, সেও মরতে পারত ভ্যাম্পায়ারের হাতে। আমরা কিছুই করতে পারতাম না, কিন্তু হাতের নাগালে পেয়েও ক্রেতা তাটা তিতলিকে মারেনি, শুধু রক্তপান করেছে। সেজন্যই আমার কিছুটা ভয়ও লাগছে।
তার মানে তিতির বেঁচে যাওয়া খারাপ কিছুর লক্ষণ?
আরে আপনি অত ভয় পাবেন না, ব্যাপারটা কাকতালীয় হতে পারে, হয়তো অন্য কোনো কারণে তিতলি বেঁচে গেছে। ব্যাপারটা আগে কখনো ঘটেনি বলেই আমার সন্দেহ হচ্ছে। সবাই মূল্য তিতলি শুধু বেঁচে গেল, এটাই আমার মনে খোঁচা দিচ্ছে। কথায় বলে না, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। আমার ধারণা ভুলও হতে পারে। আচ্ছা আসি, এখন সময় হলে পরে আসবো আবার।
আচ্ছা আসুন তাহলে।
মুখে আশ্বাস দিলেও সন্দেহ গেল না শাহরিয়ারের মন থেকে। ভ্যাম্পায়ারটাকে ধ্বংস না করলে হয়তো পরে আরো অনেককে মরতে হবে। কাছে কিলক ঢুকিয়ে ভ্যাম্পায়ারকে মারার কায়দা জানা আছে শাহরিয়ারের, কিন্তু যে কাজটা জীবনে কখনোই করেনি ওটা সে কাজ করতে যাওয়া তো বোকামির পর্যায়ে পড়ে। তাহলে উপায় ভাবতে লাগলো সে। মনির অভিশাপের কারণে ইন্দ্র ছেলেবার এমন অবস্থা? অভিশাপে তেমন একটা বিশ্বাস নেই শাহরিয়ারের। মুড়ি কি অন্য কোনো ব্যবস্থা করেছিল? আজমল বলেছিল মুড়িটা আদিবাসী ছিল, কোনো জাদু বা তেমন কিছু কি করেছিল সে? মুড়ি যে সাহেবের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সে ব্যাপারে শাহরিয়ার নিশ্চিত, কিন্তু সব জানা যাবে সাহেবের কবরটা খুঁড়ে দিলে। বাড়িটাতে যেতে হবে কাল, আর এই ব্যবস্থা করতে রায়হানের সাহায্য দরকার তার। কাজে রায়হানকে ফোন করল সে। বাড়িতে ফিরে চিন্তার সাগরে ডুবে গেলেন আরিফ সাহেব। এসেছিলেন আনন্দ করে ছুটি কাটাতে, সব কিছুই ওলট পালট হয়ে গেল। সারাদিন ঘরেই বসে রইলেন তিনি। সন্ধ্যাবেলা চা নিয়ে এলো বুয়া।
স্যার, এই বাড়িতে থাকুন, এর কাম নাই, চলেন ফেরত জায়গা। বার একটা সাই মরলো, আমার মনির এই অবস্থা। বাড়িটায় অনেক খারাপ কিছু আছে স্যার, ভূতে কম বাড়িতে থাকা ভালো না স্যার।
পৃথিবীটা সুস্থ হয়ে ওঠে, ঢাকা ফিরে যাবো, এখানে আর মন টিকছে না।
আপা কবে আইব স্যার?
কাল নাগাদ হয়তো সারা পাবে, রক্ত দেওয়া হচ্ছে, দেখি কাল ডাক্তার কি বলেন।
বুয়া রান্নাঘরে চলে গেল। আইফেব চা শেষ করলেন ধীরে সুস্থে, তারপর ঘরে বাতি নিভিয়ে বাইরে গেলেন। অন্ধকার গাঢ় হয়ে উঠছে দ্রুত। এমন সময় বাড়ির পেছনের জঙ্গলে ইংরেজ সাহেবের কবরটার কাছেই হঠাৎ দমকা বাতাস বয়ে গেল। তারপর দেখা গেল সে কালো ধোঁয়া পাক খেতে লাগলো কবরের কাছেই। তারপর ধীরে ধীরে রূপ নিল দীর্ঘ দেশি মূর্তিতে। সাদা মুখ, রক্তলাল দুটো চোখের পাতা খুলে গেল। সময় হয়েছে শিকার করবার, রক্তের তৃষ্ণা মেটানো। পরদিন সকালে জমিদার বাড়িতে হাজির হল রায়হানা শাহরিয়ার। আরিফ সাহেবকে সব জানালো তারা। প্রথমে আপত্তি করলেও পরে রাজি হলেন তিনি। লোকজন আনা হয়েছিল সাথেই, দেরি না করে ঘোরা শুরু করলো তারা। বেশি ঘুরতে হলো না, কয়েক ফুট ঘোরার পরেই দেখা গেল অগভীর কবরে শুয়ে আছেন মাটি সাহেবের লাশ। কঙ্কাল নয়, একেবারে টাটকা লাশ। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে থাকে একটা মানুষ, জলজ্যান্ত মানুষ। সাদা ফ্যাকাশে মুখ, রক্তলাল ঠোঁটের দুপাশে ছেলে বেরিয়ে আছে দুটো সাদা দাঁত। কয়েকশো বছরের পুরনো লাশ এমন জলজ্যান্ত দেখে ভয়ে জমে গেল লোকজন। শাহরিয়ার এমন দৃশ্য দেখবে জানার সত্ত্বেও চমকে উঠল। আরিফ সাহেব ভুয়ার চোখ ছানা পড়া। ভুয়া বারবার বলল যে একেই সেদিন সে সিঁড়িতে দেখেছিল, লাশের গলার কাছে কাঁটা দাগের মতো। শাহরিয়ার এক মুহূর্ত ইতস্তত না করে লাশের শরীরে হাত দিল। চমকে উঠল সে, যেন বরফে হাত দিয়েছে। তবে দেরি না করে লাশের শরীরে খুঁজতে লাগলো সে। কি খুঁজছে একটু বুঝতে পারল না। শাহরিয়ার খুঁজতে খুঁজতেই হঠাৎ গলায় ঝুলানো একটা লকেট পেল। লকেটটা গলা থেকে ছেড়ে নিল সে। রায়হান তক্ষুনি লক্ষ্য করল লাশটার চোখ যেন কেঁদে এসে অজান্তে একবার পিছিয়ে গেল সে। লকেটটায় লাগানো একটা ছোট্ট বাক্স শাহরিয়ার সেটা খুলতেই দেখতে পেল ভিতরে ভাঁজ করে রাখা ছোট্ট একটা পুরনো কাগজ। কাগজটি কিছু ভিবিজিবি লেখা। শাহরিয়ার সন্দেহ হল এটাই হয়তো অভিষেক লেখা কাগজ। দেরি না করে পকেট থেকে শখের দামি লাইটারটা বের করে কাগজটা জ্বালিয়ে দিল। সবাই হতবাক হয়ে দেখল কাগজে আগুন ধরাতেই জীবিত মানুষের মতো খুলে গেল সাহেবের রক্ত লাল দুই চোখ। মুখ দেখেই মনে হলো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার। সবাই ভয় পেয়ে সরে এলো। রায়হান রিভলভার বের করতেই তাকে থামিয়ে দিল শাহরিয়ার। লাশটা তখন গলতে শুরু করেছে দ্রুত গতিতে। মাংস ধুলোর মতো মিশে গেল মাটিতে, হাড়গুলোও বাকি রইল না। কয়েকশো বছরের পুরনো লাশের কিছু থাকার কথাও না। দুর্গন্ধে ভরে গেল জায়গাটা। তাড়াতাড়ি মাটি চাপা দেওয়ার নির্দেশ দিলেন রায়হান। শাহরিয়ার একটা নিঃশ্বাস ছেড়ে বলল,
এ বাড়ির ভূতের অভিশাপ ঘুরছিল, অল্পই শেষ হয়েছে, কি লোক আর ঢোকাতে হলো না।
এও কি সম্ভব?
পৃথিবীর মতো এত বড় গ্রহের কতটুকুই বা জানি আমরা। চোখের সামনে যা দেখেছেন তা অবিশ্বাস করার তো আর কোনো উপায় নেই।
তার মানে খুন করেছিল ভ্যাম্পায়ার,
ইংরেজ সাহেব জেমস মার্টিনের তেতাস্তা। বুড়ি কোনো একটা উপায়ে খুন করেছিল তাকে, অন্য কাউকে দিয়েও করাতে পারে, অথবা কোনো অশুভ আত্মাই হয়তো এর জন্য দায়ী। আদিবাসী বুড়ি সাহেবকে শুধু খুনই করায়নি, তাকে মৃত্যুর পরও রক্ত তৃষ্ণায় ঘুরে বেড়ানোর মতো অভিশাপের গুলি বানিয়েছিল। আমার মনে হয়েছিল বুড়ি অভিশাপ দিয়েই ক্ষান্ত হয়নি, নিশ্চয়ই সে খুনের সাথে জড়িত এবং মৃত্যুর পরও অভিশাপের ক্রিয়া চালু রাখার বন্দোবস্ত করে গেছে। অনুমানটা সত্যি হয়ে গেল। ভুল হওয়ার সম্ভাবনা ছিল বলেই অন্য ব্যবস্থা নিয়েছিলাম, তবে তারা দরকার হয়নি।
তাহলে এখন আর সমস্যা নেই?
না, বাড়ির ভ্যাম্পায়ারকে তাড়ালাম সেটা তো দেখলেনি, আর সমস্যা হবার কথা নয়।
ভয় পেয়েছি বড্ড, তোর তো দারুণ সাহস।
সাহস? আমার এখনো হাত পা কাঁপছে, তবে একটা ভরসা ছিল জানিস, দিনের বেলায় কোনো অশুভ শক্তিরই কিছু করার ক্ষমতা নেই। দুঃখ লাগছে যে তিনটে খুনের আসামিকে হাত করা পড়াতে পারলি না। রায়হান,
রেতার তাকে হাত করা পড়াবো? তুই ওকে যেখানে পাঠিয়েছিস ও সেখানেই থাক।
অনেক ধন্যবাদ শাহরিয়ার সাহেব, আপনি অনেক করেছেন।
আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, যদি দিতেও চান সেটা আমার ভৌতিক বিষয়ে অদম্য কৌতূহলেরই প্রাপ্য। যাই হোক, আজ বিকেলে আমি ঢাকা ফিরে যাব, তাই আর হয়তো দেখা হবে না। তিতলি সুস্থ হলে ওকে নিয়ে ঢাকা চলে যাবে, এ বাড়িতে আর না থাকাই ভালো।
অবশ্যই, সে আর বলতে,
আসতে হবে, ভালো থাকবেন।
ভ্যাম্পায়ার ধ্বংস হওয়ায় শাহরিয়ার সন্দেহ খানিকটা দূর হল। আসল প্রেতাত্মাকে যখন ঘায়েল করা গেছে, তিতলির হয়তো সুস্থ হওয়ার সময়ের ব্যাপার। তাই শাহরিয়ার বিকেলের দিকে বারুঘড়িয়া থেকে ঢাকার দিকে রওনা হলো। রাহেন এগিয়ে দিল তাকে বাস স্টেশন পর্যন্ত। যাক, ভালোই ভালো, সবকিছু শেষ হয়েছে, রাহেন এতেই খুশি। শাহরিয়ারকে বাসে উঠিয়ে দিয়ে সে চলে গেল থানায়। কিন্তু আসলে কি সবকিছু শেষ? সন্ধ্যাবেলা হাসপাতালে হঠাৎ তিতলির অবস্থা আশঙ্কাজনক হয়েছিল। ভীষণ ভাবে শরীর মোচড়াতে শুরু করল সে। চোখের মণি সাদা হয়ে গেছে প্রায়, সেখানে লাল রক্ত জমছে ধীরে ধীরে। রক্ত দেওয়ার কাজ শেষ হয়ে গেছে আগেই, তাহলে রোগীর এই অবস্থা কেন? কর্তব্যরত ডাক্তার কিছুই ভেবে পেলেন না, সব রকম চেষ্টা করে গেলেন তিনি। কিন্তু দুঃখজনক ভাবে তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই মারা গেল তিতলি। নাতনির মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন আরিফ সাহেব। ছুটে আসলেন হাসপাতালে। এমন আকস্মিক মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ডাক্তাররা কোনো রোগও শনাক্ত করতে পারেনি তার। শেষমেশ হৃদযন্ত্রের ক্রিয়া আকস্মিক বন্ধ হয়ে মৃত্যু বলেই রায় দিতে হলো তাদের। রাত হয়ে যাওয়ায় লাশ নিয়ে যাবার ব্যবস্থা করতে পারলেন না আরিফ সাহেব। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যাবেন লাশ নিয়ে, এটাই মনস্থির করলেন। তাই তিতলির লাশটা স্ট্রেচারে নিয়ে রাখা হলো মর্গে, শুধু আজকের রাতটার জন্য। রাহান থানাতে বসেই দুঃসংবাদটা শুনলেন, সাথে সাথেই ছুটে গেলেন হাসপাতালে। মনটা খুব খারাপ হয়ে গেল তার। আরিফ সাহেবকে কি বলে যে তিনি সান্ত্বনা দেবেন? শেষে ডাক্তারদের সাথে কথা বললেন মৃত্যুর ব্যাপারটা নিয়ে। তারপর ফোন করলেন শাহরিয়ারকে।
হ্যালো শাহরিয়ার, কোথায় আছিস এখন?
এই তো ঢাকার কাছাকাছি।
এদিকে একটা বড় খারাপ ঘটনা ঘটে গেছে।
কি হয়েছে?
তিতলি আজ সন্ধ্যায় মারা গেছে হাসপাতালে।
কিভাবে?
সেটা তো বুঝতে পারছি না, ডাক্তারও কোনো কিছু বুঝতে পারেনি। বিকাল পর্যন্ত সব ভালোই ছিল, সন্ধ্যের পর হঠাৎ অবস্থা খারাপ হয়ে যায়। অস্বাভাবিক ভাবে শরীর মোচড়াচ্ছিল, আর আধ ঘন্টার মধ্যেই সব শেষ।
বেচারি মারা যাওয়ার তো কথা না হোক, রক্ত শূন্যতা পূরণ করা হয়েছিল ব্লাড ব্যাংকের রক্ত দিয়ে। তাহলে
তোর কি মনে হয়?
মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে।
কি সেটা আন্দাজ করতে পারিস?
যতদূর মনে হয় ওর অবস্থাও সেই ইংরেজ সাহেবের মতো হবে।
মানে?
মানে তিতলিও হয়তো ভ্যাম্পায়ারে পরিণত হবে।
কি বলছিস এসব?
আমার মন তাই বলছে রে বন্ধু। ভ্যাম্পায়ারের কামড় খেয়ে তিতলি বেঁচে গেলেও সেটা ওর দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়, বরং অন্যদের মতো প্রথমে মারা গেলেই ভালো হতো।
তুই এই ব্যাপারে নিশ্চিত?
70%। ও লাশটা এখন কোথায়?
আজ রাতের জন্য মর্গে রাখা আছে, কাল আরিফ সাহেব এসে নিয়ে যাবে।
ঘটলে হয়তো আজ রাতে কিছু ঘটতে পারে।
এখন কি কিছু করার আছে?
মনে হয় না, সময় সব বলে দেবে। অঘটন ঘটলো আমাদের তার কারো সুযোগ নেই, কারণ জন্তু জানোয়ারের সাথে লড়া সম্ভব, প্রেতাত্মার সাথে নয়। তুই আজ রাতটা দেখ, যদি কিছু হয় অবশ্যই কাল জানাবি, কিছু যদি না হয় তাও জানাবি।
ওকে, রাখছি এখন।
ভালো থাকিস।
হাসপাতালের মর্গে রাতে পাহাড়ে থাকে ইদ্রিস আলী। অনেকদিন ধরেই সেই কাজ করে আসছে, তাই তাকে সাহসী বলা যায়। অন্তত তাকে দেখে রায়হানের তাই মনে হল। রায়হান তার সাথে একটু কথাবার্তা বলে জানার চেষ্টা করল লোকটি কেমন। এরপর তাকে সাবধানে থাকতে বলে দিল। ইদ্রিস তাকে অভয় দিয়ে বলল সে থাকতে কেউ এখানে কিছু চুরি করতে পারবে না। রাত 11টা নাগাদ পুরো হাসপাতালই প্রায় নীরব হয়ে যায়। এখানকার সবচেয়ে বড় হাসপাতালে
ওই সময় অর্থাৎ 11টা থেকে নাইট শিফটে এজিসনের ডিউটি শুরু হলো। একটা পান খেয়ে মর্গের সামনের বারান্দায় পায়চারি করলো কিছু। হাসপাতালের এক গার্ড তার সাথে ঘন্টাখানে গল্প গুজব করে চলে গেল। আবার এডিস ঘড়ি দেখে 12টা বাজতে কয়েক মিনিট বাকি। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো, সাথে দমকা হলো। সারাদিন বেশ গরমই গেছে, তাই বৃষ্টি আসায় ঠান্ডা আমেজ তৈরি হল। এডিস মর্গের পাশে গেছে তুলে এসে বসে, তারপর আয়েস করে ধরালো একটা সিগারেট। মর্গের ভেতর সারি সারি লাশ, চাগরে থাকা হিম শীতল লাশ। মৃত্যুর নিরবতা ঘিরে রেখেছে পুরো মর্গের পরিবেশটা। ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে পৌঁছলো, ঠিক তখনই পিঠেকে ঢেকে রাখা সাদা কাপড়টা হঠাৎ পড়ে উঠল। পর মুহূর্তে শো অবস্থা থেকে উঠে বসলো পিঠের লাশ, খসে পড়লো সাদা কাপড়টা। পিঠের মুখ ও শরীর ধপ ধপে সাদা রক্ত শূন্য ফ্যাকাশে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটের দুপাশ ছেলে বেরিয়ে এসেছে কুকুরের মতো সাদা দাঁত। প্রচন্ড খিদে পেয়েছে তার, গলা শুকিয়ে কাঠ, রক্ত চাই তার রক্ত। রক্ত না পেলে খিদে তৃষ্ণা কোনোটাই মিটবে না। একটু বড় করে নিঃশ্বাস নিল, নাক টানলো সশব্দে। ওই তো, ওই তো রক্তের গন্ধ, কোথায়? বাতাসের ঘ্রাণ নিতে নিতেই তার চোখ গেল মর্গের দরজার দিকে। ওই যে দরজার উপাশেই আছে খাবার। ধীরে ধীরে স্ট্রেচার থেকে নামলো, টান টান করলো শরীর, তারপর পা টেনে টেনে এগোতে লাগলো দরজার দিকে। বৃষ্টি থেমে যাওয়ায় এখন সুনসান নিরাপদে আবার গ্রাস করেছে চারপাশ। ইদ্রিসানি একটা সিগারেট ধরাতে যাবে, এমন সময় মর্গের ভিতরে স্পষ্ট একটা শব্দ শুনতে পেল। পা চিনে চিনে কে যেন হাঁটছে মনে হচ্ছে। আরে ধুর, কিসব ভাবছে সে? নিশ্চয় কোনো ব্যাপার হয়েছে। সিগারেটটা ধরিয়ে মুখে রেখেই সে মর্গের তালা খুলল। দরজাটা ঠেলা দিয়ে খুললো, সে বাতি জ্বেলে দিল। ওই কেউ তো নেই, ভেতরে খানিকক্ষণ ঘুরল। দেখল একটা চিঠি খালি পড়ে আছে, মাটিতে ফেলে রাখা হয়েছে লাশ ঢাকার চাদরটা। যেন কোনো লাশ উঠে গেছে স্ট্রেচার থেকে। ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছিল তার কাছে, আর না দাঁড়িয়ে থেকে যাওয়ার জন্য ঘুরল। সে ঘুরেই দেখল তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা অগোছালো চুলে ঢাকা মুখ। ভিড় হয়ে দাঁড়ালো একেবারে ইদ্রিসালিয়ার দরজার মাঝখানে। ইদ্রিসালির বুকটা ধপ করে উঠে, সাহস আনার জন্য জোর গলায় কে বলে ডাক দিল। তখনই মাথা তুলে তাকালো মেয়েটা, রক্ত শূন্য মুখ, টকটকে লাল চোখে হিম শীতল দৃষ্টি। ইদ্রিসালির দিকে তাকিয়ে হাসলো, বেরিয়ে পড়লো ঠোঁটের দুপাশে তীক্ষ্ণ সাদা দাঁত। মেয়েটা ঘাড় কাত করে তাকায় ইদ্রিসালির দিকে। হৃৎপিণ্ডের শব্দ শুনতে পায়, শিরায় বয়ে যাওয়ার রক্ত শুনতে পায়। আত্মা কেঁপে যায় ইদ্রিসালির, বুকের গভীর থেকে উঠে আসছে চিৎকার। আপনি মুখ দিয়ে বের হলো না কোনো শব্দ, শুধু বের হলো চাপা গোঙানি। হঠাৎ ঘর কাঁপিয়ে বজ্রপাতের শব্দ শোনা যায়, সাথে সাথেই নিভে গেল ঘরের বাতি। শুধু অন্ধকারে জ্বলতে থাকলো তিতলির দুটো চোখ। আতঙ্কে চরম পর্যায়ে পৌঁছে যাওয়া ইদ্রিসালির শেষ চেষ্টা করলো দৌড় দিতে, কিন্তু তার ভাগ্যে হল বিদ্যুৎ গতিতে উড়ে এসে তার উপর পড়লো তিতলি। কামড় বসানো সজোরে ছিঁড়ে ফেললো গলা, থিমকে গিয়ে ছুটলো রক্ত, প্রাণ ভরে রক্ত পান করতে লাগলো তিতলি। তারপর বেশ কিছুক্ষণ পর রক্ত মাখা মুখে উঠে দাঁড়ালো সে। এক নজর দেখলো ইদ্রিসালির রক্তশূন্য বিভৎস মৃতদেহটাকে, তারপরে আবার পুরো শরীরটা বিভিন্ন ধোয়ায়। কুয়াশার মতো পাক খেয়ে তীব্র গতিতে বেরিয়ে গেল মর্গের খোলা দরজা দিয়ে। বাইরে আবার নামলো ঝুম বৃষ্টি, সাথে দমকা বাতাস। পরদিন সকালে হাসপাতালে বড় ধরনের হইচই পড়ে গেল। মর্গের ভেতর পাওয়া গেছে ইদ্রিসালি নামের এক পাহারাদারের লাশ। লোকটা নাইট শিফটে ডিউটিতে ছিল। শুধু তাই নয়, আগের দিন মারা যাওয়ায় 201 নম্বর কেবিনের রোগীর লাশও মর্গ থেকে উঠাও। হাসপাতাল কর্তৃপক্ষ দিশেহারা হয়ে পড়ল এমন অস্বাভাবিক ঘটনায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলো সবাইকে। তবে পুলিশ অফিসার রায়হান ঘটনা শুনে আর ইদ্রিসারের লাশ দেখে স্পষ্ট বুঝতে পেরেছেন কোনটা কে করেছে আর তিতলির লাশটা কি করে গায়েব হলো। তিতলির লাশ গায়েব হয়ে গেছে শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন আরিফ সাহেব। রায়হান তাকে সান্ত্বনা দিয়ে বললেন সব কিছু, তবে তিতলির পৈশাচিক পরিণতির কথা জানালেন না তাকে। শুধু বললেন বাড়িতে ছেড়ে ঢাকায় ফিরে যেতে। আরিফ সাহেব সারা দিয়ে নিজের ঘরে বসে রইলেন। শেষমেশ মনস্থির করলে আজই বাড়ি ছেড়ে দেবেন। লোকজনকে খবর দিয়ে আনলেন, গাড়িতে সব জিনিস তোলা হলো। সন্ধ্যে নাগাদ রওনা হবার জন্য তৈরি হলেন আরিফ সাহেব। তিতলির ঘরে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন, ঝাপসা হয়ে এলো তার চোখ দুটো। তাতে হঠাৎ পিছনে চাপা পড়লো শব্দ শুনে তিনি তাকিয়ে দেখেন ভুয়া পাচ্ছে। অন্ধকার প্রায় হয়ে এসেছে। গাড়িতে উঠবার আগে একটু থামলেন আরিফ সাহেব। মনে হলো হয়তো ফিরে তাকাবেন বাড়িটার দিকে, কিন্তু না, তাকালেন না। গাড়িতে উঠে বসলেন। এসেছিলেন চারজন আর ফিরছেন মাত্র দুজন। হেডলাইট জ্বালিয়ে সশব্দে গাড়ি বেরিয়ে গেল বাড়ির প্রাঙ্গণ ছেড়ে। সে সময় আরিফ সাহেব ঘুরে তাকালে হয়তো দেখতে পেতেন বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে তিতলি। সাদা রক্ত শূন্য চোখ, চোখে লাল আভা বাড়ছে ঝিরে ঝিরে। সময় হয়েছে সেখানে। যে তিতলি একসময় অন্ধকারে থাকতে অস্বস্তি বোধ করত, সে আজ অন্ধকারেরই বাসিন্দা। পৃথিবীর সব মায়া কাটিয়ে হয়ে উঠেছে রক্ত লোভী এক পিশাচী। নদীর কি নিষ্ঠুর পরিহাস! সাথে আমি শারমিন আছি। আর শেষ হয়ে গেল আজকের মূল কাহিনী, যেটা যা লিখেছেন মেহেদী হাসান অয়ন আর সম্পাদনা করেছেন সিফাত মাহমুদ। আর মেহেদী হাসান অয়ন আমাদের একজন শ্রোতা বন্ধু। অনেক শ্রোতা বন্ধু লিখে পাঠান আমাদের কাছে যে তারা গল্প লিখে পাঠাতে চান, কোথায় পাঠাবেন, কি করে পাঠাবেন, একেবারে পরে বলে দিচ্ছি। এখন বলছি আজকে যারা অভিনয় করেছেন কুয়াশায়। আরিফ সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, তিতলির চরিত্রে শাড়ি, আজমতের চরিত্রে লোবান, বুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কুমকুম, একটি লোক ছিলেন ইয়াহিয়া, রায়হানের চরিত্রে আপেল মাহমুদ এমিল এবং শাহরিয়ার চরিত্রে প্রস্তার। আর সাউন্ডে ছিলেন খালিদ এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখুফা আবিদ শাড়ি। এই ছিল আজকে কুয়াশার কলা কলাকুশলীদের নাম এবং আজকের কাহিনীর নাম ভ্যাম্পায়ার। আর ভ্যাম্পায়ার নিয়ে প্রচুর কাহিনী আছে, প্রচুর কাহিনী আমি শুনেছি, কিন্তু আমি খুব ধন্যবাদ জানাতে চাইছি মেহেদী হাসান অয়নকে এত চমৎকার একটি স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দেবার জন্য। এবং আরো যারা আমাদেরকে কুয়াশায় ছোট গল্প কিংবা মূল কাহিনী পাঠাতে চান, দয়া করে আমাদের ঠিকানা দুটো লিখে নিন। দুটোর মাধ্যমে আপনি পাঠাতে পারেন আমাদেরকে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাবেন, অথবা আমাদের এবিসির ঠিকানা পোস্ট করে দেবেন অথবা পৌঁছে দিয়ে যাবেন। আমি ইমেল অ্যাড্রেসটি বলছি, লিখে নিন kuasha@gmail.com kuasha@gmail.com আর এবিসির অ্যাড্রেস হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আর এই মুহূর্তে অনেকে আছেন আর আপনিও আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আর জানিয়ে দেবো এখন এয়ারটেলের বন্ধ কানেকশন, 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3GB ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরও জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelmagic। আর আমার সঙ্গে অনেক বন্ধু যোগ দিয়েছেন ইতিমধ্যে। ঘড়িতে এখন রাত 1:27, প্রচুর ভয় পাচ্ছেন, অনেকে লিখেও পাঠিয়েছেন আমাকে যে প্রচুর ভয় লাগছে। তো যাই হোক, দেখে ভয়টাকে দূর করতে পারি নাকি ভয়টাকে জয় করা যায় নাকি এসএমএস করে। এই মুহূর্তে কে আছে দেখবো এখন। এই মুহূর্তে আছে আমাদের সাথে শিফাত, লিখেছে কেমন আছেন আপু, কুয়াশা খুব অসম হচ্ছে, বৃষ্টিকে রাগ করতে বারণ করুন। আমি বুঝলাম না কথাটা ঠিক। সাইমন লিখেছে চিটাগাং থেকে, হাই আপু কেমন আছেন, আজ আমার বার্থডে, প্লিজ এস এম এসটা পড়বেন, হ্যাপি বার্থডে সাইমন। অনু লিখেছে মিডফোর্ড থেকে, আপু গল্পটা ইন্টারেস্টিং, লাস্ট পার্টটা টু মাচ, এভাবে গল্প ঘুরবে বুঝিনি। আর জুবাইর লিখেছে ইয়েস আপু আমি এরকম স্টোরি চেয়েছি। আর আপু আপনি চরম গল্প শোনালে, দু উইক শোনার ইচ্ছা ছিল গল্পের, গল্পটার নাম ভ্যাম্পায়ার। আর থ্যাংকস আপনি লিখেছে মাসফিক, আমি ঘুমাতে পারছি না, খুব ভয় লাগছে, প্লিজ ভয় কমানোর জন্য কিছু বলে দাও, লাভ ইউ, নাম পাঠাওনি কিন্তু। আচ্ছা ভয় কমানোর কিছুই নেই, আমার এস এম এস অন্যদের এস এম এসটা শুনতে শুনতে কিছুটা ভয় হয়তো কাটবে, তারপর আমি যখন চলে যাবো চমৎকার কিছু গান আছে, সেই গানগুলো শুনতে থাকো, দারুণ ঘুম আসবে আর খুব ভালো লাগবে, ভয় একেবারে একেবারে দৌড়ে পালিয়ে যাবে। আপু রিয়েলি ভেরি নাইস স্টোরি, কুয়াশা ইজ বেস্ট, কুয়াশা ইজ দ্য বেস্ট। আর আচ্ছা জাহিদ লিখেছে তালতলা থেকে, ও মাই গড ভীষণ ভয় পেলাম। মুমুনিসা লিখেছে, মুমুনিসা লিখেছে তিতলি মারা গেল বলে কষ্ট পেলাম, বাঁচালেও তো পারতে আপু, আই লাভ ইউ। আচ্ছা মরা বাঁচা তো আমার উপর নির্ভর করে, সেটা যে যিনি লিখেছেন তার হাতে, লিখেছেন হচ্ছে আমাদের গল্প আজকে মেহেদি হাসান অয়ন, তিনি তিতলিকে কেন মেরে ফেলেছেন তা তো আমি বলতে পারবো না। আর এটা তো শুধুই কাহিনী, খারাপ নিশ্চয়ই লাগে, আমরা আসলে গল্পের মধ্যে যখন একেবারে ইনভলভ হয়ে যাই তখন আমাদের চরিত্রগুলো খুব আপন হয়ে যায়। অর্পিতা লিখেছে চিটাগাং থেকে, হাই আপি হাউ আর ইউ, খুব ভয় লাগছে, আমি খুব ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো, আর ভয় তো লাগবে ভয়ের গল্প শুনলে। জিশা লিখেছে আর ভয় ছাড়া মজা ইম্পসিবল এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। জিশা চাকমা লিখেছে রাঙামাটি থেকে, গল্পটা অসম, আমি আর আমার বয়ফ্রেন্ড তুহিন চাকমা শুনছি, ভয় লাগছে। মাজিন ইসলাম রামপুরা বনশ্রী থেকে লিখেছে, আপু থ্যাংকস টু কুয়াশা টিম, ওকে মোস্ট ওয়েলকাম। আপু আমি ফারজানা বলছি, এরকম ভয় আর কোনো দিন পাইনি, ওকে। মাজিন ইসলাম লিখেছে, আপু আমি তিতলির মতো ক্লাস নাইনে পড়ি, কিন্তু তোমার ভয় পাবার কোনো কারণ নেই। লাজিম লিখেছে, আপু কুয়াশা কি তিন গোয়েন্দার কাহিনী শোনানো যায় না, আমি একটু চেষ্টা করবো, কিছু আনুষ্ঠানিকতা কিছু জটিলতা আছে, সেটা কেটে গেলে আমি পারবো আশা করছি। এলাই লিখেছে চিটাগাং থেকে, আপু এখান থেকে এখন থেকে নিরীহ প্রাণী বিড়াল দেখে ভয় পাওয়ার, তোমার লেখাটা খুব অগোছালো এলাহি, আই এম সো সরি, আমি তোমার লেখাটা পড়তে পারছি না, তুমি নিজে একটু পড়ে দেখো তুমি কি লিখেছো, তুমি ঠিক করে লেখো তাহলে আমি সুন্দর করে পড়তে পারবো, আদারওয়াইজ আই এম সরি আমি পড়তে পারলাম না। মিজান চিটাগাং থেকে লিখেছে, আপু খুব ভয় করছে, ওরে বাপ রে তিতলিও ভূত হয়ে গেল। মনীষা লিখেছে রাঙ্গুনিয়া চিটাগাং থেকে। শাহিন লিখেছে আজকের কুয়াশা খুব ভালো লাগছে, আপু আপনার ওয়াইজ আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। সোহেলানা লিখেছে কেরানীগঞ্জ থেকে, হাই গাবি শারমিন আপু হাউ আর ইউ, আপু অনেকদিন পর কুয়াশায় আসলাম, শুনলাম আজকের গল্পটা অনেক ভয় হয়েছে, আপু অনেক ভয় করছে। এশা লিখেছে ঢাকা থেকে, চমৎকার কাহিনী, ব্যাস চমৎকার। তানিয়া লিখেছে রামপুরা থেকে, হেভি হয়েছে, গল্পের নাম রক্তচোষা প্রাণী হওয়া উচিত, না ভ্যাম্পায়ার একই কথা, বাংলায় বললে সেটা রক্তচোষা প্রাণী হবে। নিপা, আচ্ছা নিপাটা পড়েছে একবার। রিমন লিখে, রিমন রয় লিখেছে চিটাগাং থেকে, আপু কেমন আছে, অনেকদিন পর এস এম এস করলাম, কি শুনলাম অনেক ভয় লাগছে, আই লাভ এবিসি রেডিও অ্যান্ড ইউ, আজ ঘুম হবে না, কি জানি হবে ঘুম হবে। সানিয়া লিখেছে চিটাগাং থেকে, আপু ভয়ে আমার জ্বর উঠে গেছে। আচ্ছা আজকে ওয়েদারটা খুব ভালো, খুব বৃষ্টি বৃষ্টি কেমন কেমন, এই এই রকম ওয়েদারে ভয়ের গল্প ভীষণ ভালো লাগে, ভীষণ মজা, খুব ভয় লাগলো আজ, এত ভয় লেগেছে আর কখনো লাগেনি, বাট ইন্টারেস্টিং ছিল, আমরা দুই বোন মিলে তোমাকে শুনছি, রিয়া হাজারিবাগ থেকে লিখেছে। আপু আমি বিথি, দারুণ হচ্ছে কিন্তু ভয় পাচ্ছি অনেক। আবির লিখেছে মালিগঞ্জ থেকে, আপু কেমন আছে, স্টোরিটা নাইস তবে খুব ভয়। রিজবি লিখেছে চিটাগাং থেকে, হাই আপু কেমন আছে, অনেকদিন পর তোমায় এস এম এস করলাম, কুয়াশা শুনে খুব ভালো লাগলো, ভীষণ মজার স্টোরি, থ্যাংকস আপু, লাভ ইউ, লাভ ইউ টু। মোহাম্মদ কায়সার লিখেছে, হ্যালো আপি, আমি অ্যান্ড আমার কাজিন শুনছি, টিয়া তো ভাই এটা কি, আমি ঠিক বুঝলাম না, মানে কি তার নাম, এটা স্পেলিংটা খুব খটমটে, এনিওয়েজ তাসি এবং তাসিন লিখেছে চিটাগং থেকে, আপু আফটার থ্রি উইকস ধরে আমরা থ্রি উইকস পরে আমরা কুয়াশা শুনছি এবং ভীষণ এনজয় করছি, ওকে এনজয় করতে থাকো। তন্ময় চক্রবর্তী লিখেছে, আপু গল্পটা অনেক ভালো হয়েছে, জাস্ট অসম নাইস স্টোরি বাই ইউ অ্যান্ড কুয়াশা টিম। না আমার স্টোরি না, এটা আমাদের তোমার মতো একজন শ্রোতা বন্ধু যে কেউ কুয়াশার ভক্ত তিনি লিখে পাঠিয়েছেন, মেহেদী হাসান অনন্তার নাম। নদীফ লিখেছে কুড়াতলি থেকে, আপু কোন স্টোরিটা মজার ছিল, এটা আমার ফার্স্ট এসএমএস, আমি তোমার কথাটা আমি ঠিক ধরতে পারলাম না প্রথম স্টোরিটা লিখেছো নাকি এর পরেরটা। চিটাগং থেকে ইব্রাহিম লিখেছেন, সে খুব ভয় পাচ্ছে, স্টোরিটা পুরাই অস্থির, আমি আলো অন্ধকার এতই ভালোবাসি, আপু তুমি কি অন্ধকার লাভ করো আমার ঘরে আজকে, কি এসে ভয় পেলে আয়নায় দেখে ভয় পেয়ে কাপড় দিয়ে দেওয়া, রিয়া দেখেছে আমি অন্ধকার খুবই ভয় পাই, কে অন্ধকার কি কেউ ভালোবাসে নাকি, অদ্ভুত, আমি অন্ধকার মোটেও ভালোবাসি না। তানভীর লিখেছে নিউজ কারণ থেকে, 9 মাস পর দেশে ফেরত আসলাম কুয়াশার জগতে, আমি আজ এসএমএস পাঠালাম, মনে পড়েছে আমাকে তানভীর, এত বন্ধুরা একই নামে তো অনেক বন্ধু আছে, নিশ্চয়ই আপনি আগে লিখেছেন, আমি নিশ্চয় পড়েছিলাম আপনাকে, মনে পড়ছে না, তবে আপনি ফিরে এসেছেন আমি খুব খুশি হয়েছি এবং কুয়াশায় জয়েন করেছেন আমার সঙ্গে। কিবরিয়া কাউখালী রাঙামাটি থেকে লিখেছে, খুবই ভালো লাগছে কাহিনীটা, আমি আমার বড় ভাই তারেক শুনছি, ওকে এইভাবে জানিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এয়ারটেল বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে সব মজার অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি ফিচার আর উইকিপিডিয়া, অফারটি পাচ্ছেন কিনা জানতে ডায়াল করুন *222*2#, আরো জানতে ভিজিট করতে হবে facebook.com/airtelbaje। আমার যাবার সময় হয়ে গেছে, আমাকে বিদায় নিতে হচ্ছে এক্ষুনি, আর আবারও কথা হবে আমার সঙ্গে, সেটা হচ্ছে কবে, হ্যাঁ প্রেমরোগ, প্রেম রোগে না, তার আগে তার নাম পাবে শুক্রবার দিন। তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন, একেবারে শেষে কি লিখেছি এই মুহূর্তে কে আছে তাটা দেখে নিয়ে তাটা পড়ে চলে যাচ্ছি বাড়ি। হাই শামিন আপু, আমি শুভ, তুমি কেমন আছো, কুয়াশা শুনছি, কি শোনালে যে ভয় লাগছে, থ্যাংকস কুয়াশা টিম, ওকে, এবং সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি এখন।
Presents Kuasha.